This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
জীবন হঠাৎ লক্ষ্য করল, এটা সেই জানালা, ধোঁয়ার মধ্যে কি যেন উঠে এলো, একই কোথা থেকে যেন কাঠ এসে জড়ো হচ্ছে। মুহূর্তে কাঠের বিছানা হয়ে গেল, আর সেই কাঠের জ্বলন্ত বিছানায় মেরে বসলো কালো ছায়া। এবার কুয়াশায় শুনলে রোমাঞ্চকর এক আজ রাত 11টা খবরের কাজ শুধুই ABC রেডিওতে।
স্বাগত বন্ধুরা, কুয়াশার রাতে সাথে আছে শারমিন, আর শুনছে ABC রেডিও FM 89.2। অনেক প্রতীক্ষার পর শুরু হয়ে গেছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কুয়াশা, আর আজকেও একইভাবে আমাদের গল্প এগোবে। অর্থাৎ প্রথম ঘন্টায় শুনব আমরা একটি গল্প, যেটা পড়ে শোনাবে সেতু। আজকে একটি গল্প রয়েছে, একটি দারুণ গল্প রয়েছে সত্যজিৎ রায়ের, আর পরের ঘন্টায় আমরা চলে যাব কুয়াশার মূল কাহিনীতে। আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, একটা ছবি দিয়েছিলাম, এবং জানতে চেয়েছিলাম যে আজকে গান জানতে চেয়েছিলাম এক জায়গায় আমার ফ্যান পেজে জানতে চেয়েছিলাম যে আজকের কুয়াশায় একটা ছবি দিয়ে সেটা বলে দিয়েছিলাম যে কি আছে, কি হতে পারে, কোন প্রেডিকশন থাকলে সেটা আমাকে জানানো যেতে পারে। আর যে শারমিনের ফ্যান পেজ আছে, ABC রেডিও ফ্যান পেজ আছে, আর সেই সঙ্গে আছে 2221, অর্থাৎ 2221 এই নম্বরে যেখানে SMS করে আপনি আপনার প্রেডিকশনের কথা জানাতে পারেন, কেমন লাগছে সে কথা জানাতে পারেন, কুয়াশা নিয়ে অন্য কোনো কথা থাকলে জানাতে পারেন, আর সঙ্গে তো আমি আছি, আমাকে কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। তো আমরা আজকে চলে যাব মূল কাহিনীতে। যাবার আগে দেখি কয়েকটা SMS এসে গেছে ইতিমধ্যে। প্রথমেই লিখেছে রোজা, লিখেছে আপি স্টোরি, স্টোরি হাতে লিখিনি, সেন্ড করতে হলে হাতে লিখে সেন্ড করতে হলে কত পেজ লিখব, জাস্ট ডাবল ডাবল বা তার চেয়ে ডাবলের চেয়ে তো কিছু বেশি, কারণ আমরা 30-35 পেজ বলি 16 ফন্টে। সেক্ষেত্রে যদি স্ক্রিপ্ট হয়, স্টোরি হলে মানে স্ক্রিপ্টের কথা বলছো কিনা আমি সেটা বুঝতে পারছি না, যদি গল্প হয় তাহলে তোমার গল্প যতটুকু তুমি লিখতে পারো ততটুকুই হবে, তাহলে একেবারে হাফ পেজ লিখতে তো হবে না, একটু বড় একটা গল্প যতখানি হতে পারে, ছোট গল্প যেটা পড়ে শোনাবার জন্য যদি পাঠাও, যদি স্ক্রিপ্ট আকারে পাঠাতে চাও তাহলে মিনিমাম 32-35 পেজেস 16 ফন্টে লিখতে হবে। এটা কে লিখেছে, ফিরোজ লিখেছে সখীপুর থেকে না কোথা থেকে বুঝলো, কুমিরা। আচ্ছা, হাই শারমিন আপু, অ্যান্ড হাই শারমিন আপু, আমি নিউ ফ্রেন্ড, প্লিজ আমাকে ওয়েলকাম করো, আর আমার ফ্রেন্ড রেজাউলকে হাই বলে দাও, আর আকিলপুর, আচ্ছা আকিলপুর, আকিলপুরবাসীকে হাই বলে দাও। আচ্ছা, সবাইকে একসঙ্গে বলে দে হাই আকিলপুরবাসী এবং রেজাউল। সন্দীপ থেকে রিজভি লিখেছে, আমি কাজী আফাজউদ্দিন, আইডিয়াল স্কুলে ক্লাস টেনে পড়ি, আমার বেস্ট ফ্রেন্ড অনামিকাকে একটু সবাইকে যদি হাই বলে তাহলে কেমন লাগে, কুয়াশার আয়োজনে সবাইকে যদি আমাকে হাই বলতে হয়, নামটা বলে দিয়েছি প্লিজ, আর এরকম হাই বলতে লিখতে বললে অন্যরা বিরক্ত হবে। আরমান ফটিকছড়ি থেকে, শারমিন আপু আমার খালাতো ভাই রিমন মিনহাস দুদিন ভীষণ দোস্ত হয়ে গেছে, প্লিজ আবার সেই একই হাই বলে দেব। আচ্ছা, সপ্ত রামপুরা থেকে, মানডে নাইট ফিভার, কুয়াশা শুরু হয়ে গেল, এক্স্যাক্টলি চমৎকার, মানডে নাইট ফিভার, স্যাটারডে নাইট ফিভার হচ্ছে প্রেম রোগ, আর মানডে নাইট ফিভার হচ্ছে কুয়াশা, একটা হচ্ছে হাসির জ্বর, একটা হচ্ছে ভয়ের জ্বর। রাকিব রামপুরা থেকে, আপু তুমি বাংলাদেশের এক নম্বর আরজে, আমি নাম্বারটা আমার বিশ্বাস করি না, আমি একজন কথা বন্ধু অর্থাৎ আরজে, এবং কথা বলতে ভালোবাসি, তোমাদের সঙ্গে পেতে ভালোবাসি, তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কি গো কথা বলবা না শারমিন, এটা কে নাম পাঠালি, নিশ্চয়ই তো কথাই তো বলছি। তো ঠিক আছে, আমাদের প্রথম গল্প শুনবার সময় হয়ে গেছে। আজকে প্রথম গল্পতে যাবার আগে জানিয়ে দিচ্ছি, জানেন তো কিছু পেতে হলে কিছু দিতে হয়, তাই আপনার জিপি ইন্টারনেট মডেমে 1GB 3G ইন্টারনেট ফ্রি পেতে হলে কিচ্ছু দিতে হবে না, শুধু আপনি বন্ধ জিপি মডেম চালু করলেই পাবেন 1GB 3G ইন্টারনেট একদম ফ্রি, সেই সাথে 3 মাসে সর্বোচ্চ 4010 টাকার ডেটা ডিসকাউন্টও আছে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.grameenphone.com এই ঠিকানায়। আজকে আমাদের গল্প সত্যজিৎ রায়ের লেখা ব্রাউন সাহেবের বাড়ি। পড়াশোনা বেশ হেতু। গল্পের প্রথম অংশ শুনবো এখন, দ্বিতীয় অংশ শুনবো ছোট্ট একটা বিরতি নিয়ে। ফিরে আসবো তখন, আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে 222-1।
ব্রাউন সাহেবের ডায়েরিটি হাতে আসার পর থেকেই ব্যাঙ্গালোর যাবার একটা সুযোগ খুঁজছিলাম। সেটা এলো বেশ অপ্রত্যাশিতভাবে। আমাদের বালিগঞ্জ স্কুলের বাৎসরিক রিইউনিয়নে দেখা হয়ে গেল আমার পুরনো সহপাঠী অনিকেন্দ্র ভৌমিকের সঙ্গে। অনিক বলল সে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে চাকরি করছে। একবার ঘুরে জানা এসে আমার ওখানে, দ্য বেস্ট প্লেস ইন ইন্ডিয়া, একটা বাড়তি ঘরও আছে আমার বাড়িতে, আসবি? অনেক স্কুলে থাকতে আমার খুবই বন্ধু ছিল, তারপর যা হয় আর কি, কলেজ হয়ে গেল দুজনের আলাদা। তাছাড়াও বিজ্ঞান, আমি আর্টস, দুজনে প্রায় উল্টোমুখো রাস্তা ধরে চলতে আরম্ভ করলাম। মাঝে ও আবার চলে গেল বিলেতে, ফলে ক্রমে দুজনের বন্ধুত্বের মধ্যেও খানিকটা ব্যবধান এসে পড়ল। আর আজ প্রায় 12 বছর পর তার সঙ্গে দেখা। বললাম, গিয়ে পড়তে পারি? কোন সময়টা ভালো? এনি টাইম, ব্যাঙ্গালোরে গরম নেই, সাধে কি এই জায়গাটা সাহেবদের এত প্রিয়। তুই যখনই আসতে চাস আসিস, তবে 7 দিনের নোটিশ পেলে ভালো হয়। যাক, তাহলে ব্রাউন সাহেবের বাড়িটা দেখার ভাগ্য হলেও হতে পারে, কিন্তু তার আগে সাহেবের ডায়েরিটার কথা বলা দরকার। আমি হলাম যাকে বলে পুরনো বইয়ের পোকা। ব্যাংকে কাজ করে প্রতি মাসে যা রোজগার হয়, তার অন্তত অর্ধেক টাকা পুরোই বই কেনার পেছনে খরচ হয়। ভ্রমণ কাহিনী, শিকারের গল্প, ইতিহাস, আত্মজীবনী, ডায়েরি, কত রকম বই না গত 5 বছরে জমে উঠেছে আমার। পোকায় কাটা পাতা, বার্ধক্যে ঝুরঝুরে হয়ে যাওয়া পাতা, জ্যাম্পে বিবর্ণ হওয়া পাতা, এসবই আমার কাছে অতি পরিচিত জিনিস এবং অতি প্রিয় জিনিস। আর পুরনো বইয়ের গন্ধ এর জুড়ি নেই। আগুর কস্তুরি, গোলাপ, হাসনুহানা, মায় ফরাসি, সেরা পারফিউমের সুবাস, এই দুটো গন্ধের কাছে হার মেনে যায়। এই পুরনো বই কেনাই আমার একমাত্র নেশা। আর পুরনো বই কিনতে গিয়েই পাওয়া ব্রাউন সাহেবের ডায়েরিটা। বলে রাখি, এই ডায়েরি কিন্তু ছাপা ডায়েরি নয়। যদিও সেরকম ডায়েরিও আমার আছে, এই ডায়েরি একেবারে খাগের কলমে লেখা আসল ডায়েরি। লাল চামড়ায় বাঁধানো 350 পাতার রুল টানা খাতা, 6 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি। মলাটের চারপাশে সোনার জলের নকশা করা বর্ডার, তার মাঝখানে সোনার ছাপা অক্ষরে লেখা সাহেবের নাম, জন মিডলটন ব্রাউন। মলাট খুললে প্রথম পাতায় সাহেবের নিজের হাতে নাম সই, তার নিচে সাহেবের ঠিকানা, এভারগ্রিন লজ, ফ্রেজার টাউন, ব্যাঙ্গালোর, আর তার নিচে লেখা January 1858। অর্থাৎ এই ডায়েরির বয়স হল 113। এই ব্রাউন সাহেবের নাম লেখা অন্য আরো খানকতক বইয়ের সঙ্গে ছিল এই লাল চামড়ায় বাঁধানো খাতাটা। নাম করা বইয়ের তুলনায় দাম খুবই কম। মকবুল চাইলে 20, আমি বললাম 10, শেষটায় 12 টাকার বিনিময়ে বইটা আমার সম্পত্তি হয়ে গেল। ব্রাউন যদি নাম করা কেউ হতেন, তাহলে এই বইয়ের দাম 1000 টাকা হতে পারত। ডায়েরিটাতে তখনকার দিনের ভারতবর্ষে সাহেবদের দৈনন্দিন জীবনের বাইরে আর কিছু জানতে পাবো এমন আশা আমি করিনি। সত্যি বলতে প্রথম শখানিক পাতা পড়ে তার বেশি আমি পাইও নি। ব্রাউন সাহেবের পেশা ছিল স্কুল মাস্টারিং। ব্যাঙ্গালোরের কোন এক স্কুলে শিক্ষকতা করতেন। সাহেব নিজের কথাই বেশি লিখেছেন, মাঝে মাঝে ব্যাঙ্গালোর শহরের বর্ণনা করেছেন। এক জায়গায় তখনকার বড়লাটের গিন্নি লেডি ক্যানিংয়ের ব্যাঙ্গালোরে আসার ঘটনা বলেছেন। ব্যাঙ্গালোরের ফুল, ফল, গাছপালা এবং তার নিজের বাগানের কথাও বলেছেন। এক এক জায়গায় আবার ইংল্যান্ডের সাসেক্স অঞ্চলে তার পৈতৃক বাড়ি আর তার পেছনে ফেলে আসা আত্মীয় স্বজনের কথা বলেছেন। তার স্ত্রী এলিজাবেথের কথাও বলা আছে, কিন্তু তার স্ত্রী কয়েক বছর আগেই মারা গেছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাইমন নামে কোন এক ব্যক্তির বারংবার উল্লেখ। এই সাইমন যে কে ছিলেন, তার ছেলে না ভাই না ভাগ্নে না বন্ধু না কি, সেটা বোঝার কোন উপায় ডায়েরিতে নেই। তবে সাইমনের প্রতি ব্রাউন সাহেবের যে একটা গভীর টান ছিল, সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। সাইমনের বুদ্ধি, সাইমনের সাহস, সাইমনের রাগ, অভিমান, দুষ্টমি, খামখেয়ালিপনা ইত্যাদির কথা বার বার আছে ডায়েরিতে। সাইমন অমুক চেয়ারটায় বসতে ভালোবাসে, আর সাইমনের শরীরটা ভালো নেই, সাইমনকে আজ সারাদিন দেখতে পাইনি বলে মন খারাপ, এই ধরনের সব খুঁটিনাটি খবরও আছে। আর আছে সাইমনের মর্মান্তিক মৃত্যুর খবর। 22 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 নাগাদ বজ্রাঘাতে সাইমনের মৃত্যু হয়। পরদিন ভোরবেলা ব্রাউন সাহেবের বাগানে একটা বাজে ঝলসে যাওয়া ইউক্যালিপটাস গাছের পাশে সাইমনের মৃতদেহ পাওয়া যায়। এরপর থেকে একটা মাস ডায়েরিতে প্রায় আর কিছুই লেখা হয়নি। যেটুকু হয়েছে তার মধ্যে শোক আর হতাশা ছাড়া আর কিছুই নেই। ব্রাউন সাহেব দেশে ফিরে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু সাইমনের আত্মা থেকে দূরে সরে যেতে তার মন চায়নি। সাহেবের স্বাস্থ্যও যেন অল্প অল্প ভেঙে পড়েছে। আজও স্কুলে গেলাম না, কথাটা 5 জায়গায় বলা হয়েছে। লুকাস বলে একজন ডাক্তারের উল্লেখও আছে, তিনি ব্রাউন সাহেবকে পরীক্ষা করে ওষুধ বাতলে গেছেন। তারপর হঠাৎ 2 নভেম্বর ডায়েরিতে এক আশ্চর্য ঘটনার উল্লেখ, এবং এই ঘটনাই আমার কাছে ডায়েরির মূল্য 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ব্রাউন সাহেব এই ঘটনাটা লিখেছেন রোজকার নীলের বদলে লাল কালিতে। তাতে বলছেন, আমি বাংলায় অনুবাদ করছি, আজ এক অভাবনীয় আশ্চর্য ঘটনা। আমি বিকালে লালবাগে গিয়েছিলাম গাছপালার সান্নিধ্যে আমার মনটাকে একটু শান্ত করবার জন্য। সন্ধ্যা 7:30 নাগাদ বাড়ি ফিরে বৈঠকখানায় ঢুকেই দেখি সাইমন ফায়ারপ্লেসের পাশে তার প্রিয় হাই ব্যাকড চেয়ারটাতে বসে আছে। সাইমন, সত্যিই সাইমন! আমি তো দেখে আনন্দে আত্মহারা। আর শুধু যে বসে আছে তা নয়, সে এক দৃষ্টে আমারই দিকে তাকিয়ে আছে তার স্নেহ মাখা চোখ দুটো দিয়ে। এদিকে ঘরে বাতিও নেই, আমার ফাঁকিবাস খানসামা টমাস এখনো বাতি জ্বালেনি। তাই সাইমনকে আর একটু ভালো করে দেখব বলে আমি পকেট থেকে দেশলাইটা বার করলাম। কাঠি বার করে বাক্সের গায়ে ঘষতেই আলো জ্বলে উঠল। কিন্তু কি আফসোস, এই কয়েক মুহূর্তের মধ্যেই সাইমন উধাও। অবশ্য সাইমনকে যে কোনোদিন আবার দেখতে পাবো সেটাও তো আশা করিনি। এইভাবে ভূত অবস্থায়ও যদি মাঝে মধ্যে সে দেখা দিয়ে যায়, তাহলে আমার মন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে। সত্যি আজ এক অপূর্ব আনন্দের দিন। সাইমন মরে গিয়েও আমাকে ভোলেনি, এমনকি তার প্রিয় চেয়ারটিকেও সে ভোলেনি। দোহাই সাইমন, মাঝে মাঝে দেখা দিও, আর কিছু চাই না আমি তোমার কাছে। এইটুকু পেলেই আমি বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবো। এরপর ডায়েরি আর বেশিদিন চলেনি, যেটুকু আছে তার মধ্যে কোনো দুঃখের ছাপ নেই। কারণ সাইমনের সঙ্গে এরপর তার প্রতিদিনই একবার করে দেখা হয়েছে। সাইমনের ভূত সাহেবকে হতাশ করেনি। কিন্তু এখন কথা হচ্ছে ব্রাউন সাহেবের এই বাড়ি ব্যাঙ্গালোরের ফ্রেজার টাউনের এভারগ্রিন লজ এখনো আছে কি, আর সেখানে এখনো সন্ধ্যাকালে সাইমন সাহেবের ভূতের আগমন ঘটে কি, আর সে ভূত কি অচেনা লোককে দেখা দেয়? আমি যদি সে বাড়িতে গিয়ে একটা সন্ধ্যা কাটাই, তাহলে সাইমনের ভূতকে দেখতে পাবো কি? ব্যাঙ্গালোরে এসে অনেককে প্রথম দিন এসব কিছুই বলিনি। সে আমাকে তার অ্যাম্বাসেডর গাড়িতে করে সমস্ত ব্যাঙ্গালোর শহর ঘুরিয়ে দেখিয়েছে, এমনকি ফ্রেজার টাউন। ব্যাঙ্গালোর সত্যি খুব সুন্দর জায়গা, তাই শহরটা সম্বন্ধে উচ্ছ্বাস প্রকাশ করতে আমার কোনো মিথ্যার আশ্রয় নিতে হয়নি। শুধু সুন্দর নয়, কলকাতার পর এমন একটা শান্ত কোলাহল শূন্য শহরকে প্রায় একটা অবাস্তব স্বপ্নরাজ্যের মতো মনে হয়। দ্বিতীয় দিন ছিল রবিবার। সকালে অনিকের বাগানের রঙিন ছাতার তলায় বসে চা খেতে খেতে প্রথম ব্রাউন সাহেবের প্রসঙ্গটা তুললাম। ও শুনে টুনে হাত থেকে চায়ের পেয়ালা নামিয়ে বেতের টেবিলের উপর রেখে বলল, দেখ রঞ্জন, যে বাড়ির কথা বলছিস সে বাড়ি থাকলেও থাকতে পারে, 100 বছর এর এমন কি সময়। তবে সেখানে গিয়ে যদি তোর ভূত দেখার লোভ থাকে তাহলে আমি তার মধ্যে নেই। কিছু মনে করিস না ভাই, আমি চিরকাল একটু অতিরিক্ত সেন্সিটিভ, এমন দিব্যি আছি, আজকের দিনে শহরের কোনো উপদ্রব নেই এখানে। ভূতের পিছনে ছোটা মনে হয় সাত করে উপদ্রব ডেকে আনা, ওর মধ্যে আমি নেই। অনিকের কথা শুনে বুঝলাম এই 12 বছরেও বিশেষ বদলায়নি। স্কুলে ভীতু বলে ওর বদনাম ছিল বটে। মনে পড়ল একবার আমাদের ক্লাসেরই জয়ন্ত আর আরো কয়েকটি ডানপিটে ছেলে ওকে এক সন্ধ্যায় কালীগঞ্জ সার্কুলার রোডের রাইডিং স্কুলের কাছটাতে আপাদ মস্তক সাদা কাপড় মুড়ি দিয়ে ভয় দেখিয়েছিল। অনিক এই ঘটনার পর 2 দিন স্কুলেই আসেনি, এবং অনিকের বাবা নিজে হেডমাস্টার বীরেশ্বর বাবুর কাছে এসে ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেছিলেন। আমি এ বিষয়ে কিছু বলার আগেই অনিক হঠাৎ বলে উঠল, তবে নেহাতে যদি তোর যেতে হয় তাহলে সঙ্গীর অভাব হবে না। আসুন মিস্টার ব্যানার্জি। পিছন ফিরে দেখে একটি 45-এর ভদ্রলোক অনেকের বাগানের গেট দিয়ে ঢুকে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছেন। বেশ বলিষ্ঠ চেহারা, প্রায় 6 ফুট হাইট। অনেক পরিচয় করিয়ে দিল, আমার বন্ধু রঞ্জন সেনগুপ্ত, মিস্টার ঋষিকেশ ব্যানার্জি। ভদ্রলোক শুনলাম ব্যাঙ্গালোরে এয়ারক্রাফট ফ্যাক্টরিতে কাজ করেন। বহুদিন বাংলাদেশ ছাড়া, তাই কথার মধ্যে একটা অবাঙালি টান এসে পড়েছে আর অজস্র ইংরেজি শব্দ ব্যবহার করেন। অনেক বেয়ারাকে ডেকে আর এক পেয়ালা চায়ের কথা বলে দিয়ে একেবারে সোজাসুজি ব্রাউন সাহেবের বাড়ির কথাটা পেরে বসল। কথাটা শুনে ভদ্রলোক এমন অট্টহাস্য করে উঠলেন যে কিছুক্ষণ থেকে যে কাঠবিড়ালিটাকে দেখছিলাম আমাদের টেবিলের আশেপাশে নির্ভয়ে ঘোরাফেরা করছে, সেটা ল্যাজুচিয়ে একটা দেবদারু গাছের গুড়ি বেয়ে সটান একেবারে মগডালে পৌঁছে গেল। Ghost? You seriously believe in ghost? আজকের দিনে, আজকের যুগে? আমি আমতা আমতা করে বললাম, একটা কৌতূহল থাকতে ক্ষতি কি, এমন তো হতে পারে যে ভূতেরও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যেটা 10 বছরের মধ্যে জানা যাবে। ব্যানার্জির হাসি তবুও থামল না। লক্ষ্য করলাম ভদ্রলোকের দাঁতগুলো ভারী ঝকঝকে ও মজবুত। অনেক বলল, যাই হোক মিস্টার ব্যানার্জি, গোস্ট আর নো গোস্ট, এমন বাড়ি যদি একটা থেকেই থাকে আর রঞ্জনের যদি একটা উদ্ভট খেয়াল হয়েই থাকে, একটা সন্ধ্যেবেলা খানিকটা সময়ের জন্য ও বাড়িতে কাটিয়ে আসতে পারেন কিনা সেটি বলুন। ও কলকাতা থেকে এসেছে, আমার গেস্ট, ওকে তো আর আমি একা যেতে দিতে পারি না সেখানে। আর সত্যি বলতে কি, আমি নিজে মানুষটা একটু অতিরিক্ত, যাকে বলে সাবধান, আমি যদি নিয়ে যাই তাহলে বোধহয় ওর সুবিধের চেয়ে অসুবিধেই হবে বেশি। মিস্টার ব্যানার্জি তার শার্টের পকেট থেকে একটা বাঁকা পাইপ বার করে তার মধ্যে তামাক গুছতে গুছতে বললেন,
আমি যেতে পারি কেবল একটা কন্ডিশনে, সেটা হচ্ছে আমি সঙ্গে শুধু একজনকে নেব না, দুজনকেই নেব।
কথাটা শেষ করেই ব্যানার্জি আবার হাসলেন, আর তার ফলে এবার আশেপাশের গাছ থেকে 4-5 রকম পাখির চিৎকার ও ডানা ঝাপটানির আওয়াজ শোনা গেল। অনেকের মুখ কিঞ্চিত ফ্যাকাশে দেখালেও সে আপত্তি করল না।
কি নাম বললেন বাইজার?
ব্যানার্জি জিজ্ঞেস করলেন। এভারগ্রিন লজ,
ফ্রেজার টাউনে,
তাই তো বলছে ডায়েরিতে। ভদ্রলোক পাইপে টান দিলেন।
ফ্রেজার টাউনে সাহেবদের কিছু পুরনো বাড়ি আছে বটে, কটেজ টাইপের, এনিওয়েজ যেতে যদি হয় তো দেরি করে লাভ কি, হোয়াট অ্যাবাউট আজ বিকেল, এই ধরুন 4টা নাগাদ?
ইঞ্জিনিয়ার হলে কি হবে, মেজাজটা একেবারেই পুরো দস্তুর মিলিটারি এবং সাহেবি। ঘড়ি ধরে 4টের সময় ঋষিকেশ ব্যানার্জি তার মরিস মাইনর গাড়িটি নিয়ে হাজির। গাড়িতে যখন উঠছি তখন ভদ্রলোক জিজ্ঞেস করলেন,
সঙ্গে কি কি নিলেন? হ্যাঁ,
অনেক ফিরিস্তি দিল, একটা 5 সেলের টর্চ, 6টা মোমবাতি, ফার্স্ট এইড বক্স, একটা বড় ফ্লাস্ক ভর্তি গরম চা, 1 বক্স হ্যাম স্যান্ডউইচ, 1 প্যাকেট তাস, মাটিতে পাতবার চাদর, মশা তাড়ানোর জন্য 1 টিউব ওডোমস।
আর অস্ত্রশস্ত্র?
ব্যানার্জি জিজ্ঞেস করলেন। ভূতকে কি অস্ত্র দিয়ে কিছু করা যায়? কিরে রঞ্জন, তোর সাইমনের ভূত কি সলিড নাকি? যাই হোক, মিস্টার ব্যানার্জি গাড়ির দরজা বন্ধ করে বললেন,
আমার কাছে একটা ছোটখাটো আগ্নেয়াস্ত্র আছে, সুতরাং সলিড লিকুইড নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই।
গাড়ি ছাড়ার পর ব্যানার্জি বললেন,
এভারগ্রিন লজের ব্যাপারটা একেবারে কাল্পনিক নয়।
আমি একটু অবাক হয়ে বললাম, আপনি কি এর মধ্যেই খোঁজ নিয়েছেন নাকি? ব্যানার্জি রীতি মতো কসরতের সঙ্গে 2টো সাইকেল চালককে পরপর পাশ কাটিয়ে বললেন,
আই এম এ ভেরি মেথডিক্যাল ম্যান মিস্টার সেনগুপ্ত, যেখানে যাচ্ছি সে জায়গাটা অ্যাটল আছে কিনা সেটা সম্বন্ধে আগে থেকে খোঁজ নিয়ে রাখা উচিত নয় কি? ওদিকটায় শ্রীনিবাস দেশমুখ থাকেন, আমরা একসঙ্গে গলফ খেলি, অনেক দিনের আলাপ, সকালে এখান থেকে ওর বাড়িতে গেছিলাম, ওই বলল এভারগ্রিন লজ বলে একটা দোতলা কটেজ নাকি প্রায় 50 বছর ধরে খালি পড়ে আছে, বাড়ির বাইরের বাগানে বছর দশেক আগে পর্যন্ত লোকে পিকনিক করতে যেত, এখন আর যায় না, খুব নিরিবিলি জায়গায় বাড়িটা, আগেও নাকি একটা না বেশি দিন কেউ এ বাড়িতে থাকেনি, তবে হন্টেড হাউস বলে কেউ কোনোদিন অপবাদ দেয়নি বাড়িটার, বাড়ির ফার্নিচার সব বহুদিন আগেই নিলাম হয়ে গেছে, তার কিছু নাকি কর্নেল মার্সারের বাড়িতে আছে, রিটায়ার্ড আর্মি অফিসার, তিনিও ফ্রেজার টাউনেই থাকতেন, সব শুনে টুনে বুঝছেন মিস্টার সেনগুপ্ত, মনে হচ্ছে আমাদেরও এই পিকনিক জাতীয় কিছু একটা করে ফেরত আসতে হবে। অনিকেন্দ্র, তাসটা এনে ভালোই করেছ।
ব্যাঙ্গালোরের পরিষ্কার প্রশস্ত রাস্তা দিয়ে গাড়ি করে যেতে যেতে বারবারই মনে হচ্ছিল যে শহরটা এতই অভূতুড়ে যে এখানে একটা হানাবাড়ির অস্তিত্ব কল্পনা করাই কঠিন। কিন্তু তারপরে আবারও মনে পড়ে যাচ্ছিল ব্রাউন সাহেবের ডায়েরির কথা। লোকে নেহাত পাগল না হলে ডায়েরিতে আজগুবি কথা বানিয়ে লিখবেন কেন? সাইমনের ভূত ব্রাউন নিজে দেখেছেন, একবার নয় অনেকবার, সে ভূতকে আমাদের জন্য একবার দেখা দেবে না?
কুয়াশা কুয়াশা।
বিলেতে আমি যাইনি, কিন্তু বিলেতের কটেজের ছবি বইয়ের পাতায় ঢের দেখেছি। এভারগ্রিন লজের সামনে দাঁড়িয়ে মনে হলো সত্যিই যেন ইংল্যান্ডের কোনো গ্রাম অঞ্চলের একটা পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে এসে পড়েছি। কটেজের সামনেই ছিল বাগান, সেখানে ফুলের কেয়ারির বদলে এখন শুধু ঘাস আর আগাছা। একটা ছোট্ট কাঠের গেট, যাকে ইংরেজিতে বলে উইকেট, সেই গেটের গায়ে একটা ফলকে খোদাই করে এখনো লেখা রয়েছে এভারগ্রিন লজ। তবে কোন চড়ুই ভাতি দলেরই কেউ রসিকতা করে এভারগ্রিন কথাটার আগে একটা এন জুড়ে দিয়ে সেটাকে নেভারগ্রিন করে দিয়েছে। আমরা গেট দিয়ে ঢুকে বাড়ির দিকে এগোলাম। চারিদিকে অজস্র গাছপালা, ইউক্যালিপটাসটাও গোটা তিনেক রয়েছে দেখলাম, আর যা গাছ আছে তার অনেকগুলোরই নাম আমার জানা নেই, চোখেও দেখিনি এর আগে কখনো। ব্যাঙ্গালোরের জলমাটির নাকি এমনই গুণ যে সেখানে যে কোনো দেশের যে কোনো গাছই বেঁচে থাকে। কটেজের সামনে একটা টালির ছাউনি দেয়া পোর্টিকো, তার বাঁকা থামগুলো বেয়ে লতা উঠেছে উপর দিকে। ছাউনির অনেক টালি নেই, ফলে ফাঁকা দিয়ে আকাশ দেখা যায়। সামনের দরজার একটা পাল্লা ভেঙে কাত হয়ে আছে। বাড়ির সামনের দিকে দরজা জানালার কাঁচ অধিকাংশই ভাঙা। দেয়ালের উপর শ্যাওলা ধরে এমন অবস্থা হয়েছে যে বাড়ির আসল রংটা যে কি ছিল তা বোঝার উপায় আর নেই। দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম আমরা। ঝুঁকেই একটা প্যাসেজ, পেছন দিকে একটা ভাঙা দরজার ভেতর দিয়ে একটা ঘর দেখা যাচ্ছে। আমাদের ডাইনে বাইরেও ঘর, ডাইনেরটাই বেশি বড় বলে মনে হয়। আন্দাজে বুঝলাম এটাই হয়তো বৈঠকখানা ছিল। মেঝেতে বিলেতি কায়দায় কাঠের তক্তা বসানো, তার কোনোটাই প্রায় আস্ত নেই, সাবধানে পা ফেলতে হয় এবং প্রতি পদক্ষেপে খুটখাট খচখচ শব্দ থাকে। আমরা ঘরটাতে ঢুকলাম। বেশ বড় ঘর, ফার্নিচার না থাকাতে আরো খা খা করছে। পশ্চিম আর উত্তর দিকে জানালার সারি, একদিকে জানালা দিয়ে গেট সমেত বাগান, আর অন্য দিক দিয়ে গাছের সারি দেখা যাচ্ছে। একটাতে কি বাঁচ পড়েছিল? সাইমন দাঁড়িয়েছিল সেই গাছের নিচে, তৎক্ষণাৎ মৃত্যু। ভাবতে গাটা ছমছম করে উঠল। এবারে দক্ষিণ দিকের জানালাবিহীন দেয়ালের দিকে চাইলাম, বা কোণে ফায়ারপ্লেস। এই ফায়ারপ্লেসের পাশেই ছিল সাইমনের প্রিয় চেয়ারখানা। ঘরের সিলিং এর দিকে চাইতে চোখে পড়ল ঝুল আর মাকড়সার জাল। এককালে সুদৃশ্য এভারগ্রিন লজের অবস্থা এখন খুবই শোচনীয়। মিস্টার ব্যানার্জি প্রথম দিকে লা 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 করে বিলেতি সুর ভাবছিলেন, এখন নতুন করে পাইপ ধরিয়ে বললেন,
কি খেলা আসে আপনাদের, ব্রিজ না পোকার না রামি?
অনেক হাতের জিনিসপত্র মেঝেতে সাজিয়ে চাদরটা বিছিয়ে মাটিতে বসতে যাচ্ছিল, এমন সময় একটা শব্দ কানে এলো। অন্য কোনো ঘরে কেউ জুতা পায়ে হাঁটছে। অনেকের দিকে চেয়ে দেখলাম সে ফ্যাকাশে হয়ে গেছে, পায়ের শব্দটা থামল। মিস্টার ব্যানার্জি হঠাৎ মুখ থেকে পাইপটা নামিয়ে নিয়ে বাজ খাই গলায় চেঁচিয়ে উঠলেন,
ইজ এনিবডি দেয়ার?
সঙ্গে সঙ্গে আমরা তিনজনে প্যাসেজের দিকে এগুলাম। অনেক আলতো করে আমার কোটের আস্তিনটা ধরে নিয়েছে। এবার জুতোর শব্দটা আবার শুরু হলো। আমরা বাইরের প্যাসেজে গিয়ে পড়তেই ডান দিকের ঘরটা থেকে একটি ভদ্রলোক বেরিয়ে এসে সামনে আমাদের দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। লোকটি ভারতীয়, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি গোপ সত্ত্বেও তিনি যে ভদ্র এবং শিক্ষিত তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোক বললেন,
হ্যালো।
আমরা কি বলবো ঠিক বুঝতে পারছি না। এমন সময় আগন্তুক নিজেই আমাদের কৌতূহল নিবৃত্ত করলেন,
আমার নাম ভেঙ্কটেশ, আই এম এ পেইন্টার, আপনারা কি এ বাড়ির মালিক না খদ্দের?
ব্যানার্জি হেসে বললেন,
দুটোর কোনোটাই না, আমরা এমনি ঘুরতে ঘুরতে এসে পড়েছি।
আই সি, আমি ভাবছিলাম এই বাড়িটা যদি পাওয়া যেত তাহলে আমার কাজের জন্য একটা স্টুডিও হতে পারত। ভাঙা চোরায় আমার আপত্তি নেই, মালিক কে জানেন না বোধ
হয়।
ব্যানার্জি বললেন,
তবে আপনি কর্নেল মার্সেলের ওখানে খোঁজ করে দেখতে পারেন, সামনের রাস্তা ধরে বাঁদিকে চলে যাবেন, মিনিট পাঁচেকের হাঁটা পথ।
থ্যাংক ইউ
বলে মিস্টার ভেঙ্কটেশ বেরিয়ে গেলেন। গেট খোলা এবং বন্ধ করার শব্দ পাবার পর ব্যানার্জি আবার তার অট্টহাসি হেসে বললেন,
মিসেস সেনগুপ্ত, ইনি নিশ্চয়ই আপনার সাইমন বা ওই জাতীয় কোনো ভূতচুত নন?
আমি হেসে বললাম, সবে তো শোয়া পাঁচটা, এর মধ্যে আপনি ভূতের আশা করেন কি করে?
আর ইনি ভূত হলে ঊনবিংশ শতাব্দীর নিশ্চয়ই নন, কারণ তাহলে পোশাকটা অন্যরকম হতো। আমরা ইতিমধ্যে বৈঠকখানায় ফিরে এসেছি। অনেক মাটিতে পাতা চাদরের উপর বসে বলল, মিথ্যা কল্পনার প্রশ্রয় দিয়ে নার্ভাসনেস বাড়ানো, তার চেয়ে তাস হোক।
আগে মোমবাতি খান কতক জ্বালাও দেখি,
বললেন ব্যানার্জি।
এখানে বড় ঝপ করে সন্ধ্যা নামে।
দুটো মোমবাতি জ্বালিয়ে কাঠের মেঝেতে দাঁড় করিয়ে ফ্লাস্কের ঢাকনিতে কফি ঢেলে তিনজনে পালা করে খেয়ে নিলাম। একটা কথা আমার কিছুক্ষণ থেকে মনে আসছিল, সেটা না বলে পারলাম না। ভূতের নেশা যে আমার ঘরে কিভাবে চেপেছে সেটা আমার এই কথা থেকেই বোঝা যাবে। ব্যানার্জিকে উদ্দেশ্য করে বললাম, আপনি বলছিলেন কর্নেল মার্সার এ বাড়ির ফার্নিচার কিছু কিনেছিলেন, তিনি যদি এতই কাছে থাকেন তাহলে তার বাড়িতে গিয়ে একটা জিনিসের খোঁজ করে আনা যায় কি?
কি জিনিস?
ব্যানার্জি প্রশ্ন করলেন। একটা বিশেষ ধরনের হাইব্যাকড চেয়ার। অনেক যেন একটু বিরক্ত হয়ে বলল, কেন বলতো, হঠাৎ এমন হাইব্যাকড চেয়ারের খোঁজ করে কি হবে? না মানে ব্রাউন সাহেব বলেছেন ওটা নাকি সাইমনের খুব প্রিয় চেয়ার ছিল, সে ভূত হয়েও ওটাতেই এসে বসত, ওটা থাকত ওই ফায়ারপ্লেসটার পাশে, হয়তো ওটা ওখানে এনে রাখতে পারলে। অনেক বাধা দিয়ে বলল, তুই ব্যানার্জি সাহেবের ওই মরিস গাড়িতে করে হাইব্যাক চেয়ার নিয়ে আসবি নাকি আমরা তিনজনে ওটাকে কাঁধে করে আনব, তোর কি মাথা খারাপ হয়েছে? ব্যানার্জি এবার হাত তুলে আমাদের দুজনকে থামিয়ে দিয়ে বললেন,
কর্নেল মার্সার যা কিনেছেন তার মধ্যে ওরকম চেয়ার নেই এটা আমি জানি, তার বাড়িতে আমার যথেষ্ট যাতায়াত আছে, ওটা থাকলে আমার চোখে পড়তো। আমি যদ্দূর জানি উনি কিনেছিলেন দুটো বুককেস, দুটো অয়েল পেইন্টিং, খান কতক ফুলদানি আর সেলফে সাজিয়ে রাখার জন্য গুটি কতক শখের জিনিস যাকে আর্ট অবজেক্টস বলে।
আমি দমে গেলাম, অনেক তাস বার করে সাফল করতে আরম্ভ করেছে। ব্যানার্জি বললেন,
রামেই হোক, আর এসব খেলা ভালো জমে যদি পয়সা দিয়ে খেলা যায়, আপনাদের আপত্তি আছে নাকি?
বললাম, মোটেই না, তবে আমি ব্যাংকের সামান্য চাকুরে, বেশি হারাবার সামর্থ্য আমার নেই। বাইরে দিনের আলো ম্লান হয়ে এসেছে, আমরা খেলায় মন দিলাম। আমার তাসের ভাগ্য কোনো দিনও ভালো না, আজও তার ব্যতিক্রম লক্ষ্য করলাম না। আমি জানি অনেক মনে মনে নার্ভাস হয়ে আছে, সুতরাং সে জিতলে পর আমি অন্তত একটু নিশ্চিন্ত হতাম, কিন্তু তারও কোনো লক্ষণ দেখলাম না। কপাল ভালো একমাত্র মিস্টার ব্যানার্জির, গুনগুন করে বিলিতি সুর ভাবছেন আর দানের পর দান জিতছেন। খেলতে খেলতে নিস্তব্ধতার মধ্যে একবার একটা বেড়ালের ডাক শুনলাম, তার ফলে আমার মনটা আরো যেন একটু দমে গেল। হানা বাড়িতে বেড়ালেরও থাকা উচিত নয়, কথাটা বলাতে ব্যানার্জি হেসে উঠলেন।
But it was a black cat. ওই প্যাসেজ দিয়ে হেঁটে গেল। ব্ল্যাক ক্যাট তো ভূতের সঙ্গে যায় ভালোই, তাই না?
খেলা চলতে থাকলো। বেশ কিছুক্ষণের মধ্যে একবার মাত্র একটা অজানা পাখির কর্কশ ডাক ছাড়া আর কোন শব্দ, দৃশ্য বা ঘটনা আমাদের একাগ্রতায় বাধা পড়তে দেয়নি। ঘড়িতে 6:30, বাইরের আলো নেই বললেই চলে। আমি একটু ভালো তাস পেয়ে পরপর দুবার জিতেছি, আর এক রাউন্ড রামি হয়ে গেছে এর মধ্যে। এমন সময় হঠাৎ একটা অস্বাভাবিক শব্দ কানে এলো, কে যেন বাইরের দরজায় টোকা মারছে। আমাদের তিনজনেরই হাত তাস শুদ্ধ নিচে নেমে এলো। ব্যানার্জি তদন্ত করার জন্য তড়াক করে উঠে পড়লেন। আমি খপ করে ভদ্রলোকের প্যান্টটা ধরে চাপা গলায় বললাম, একা যাবেন না। তিনজনে একসঙ্গে ঘর থেকে বেরোলাম। প্যাসেজে এসে বাঁ দিকে চাইতেই দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে, তার পরনে স্যুট ও হাতে একটা লাঠি। অন্ধকারে তাকে চেনার কোনো উপায় নেই। অনেক আবার আমার আস্তিন চেপে ধরল, এবার আরো জোরে। ওর অবস্থা দেখেই বোধহয় আমার মনে আপনা থেকে একটা সাহসের ভাব এলো। ব্যানার্জি ইতিমধ্যে আরো কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠলেন,
ও হ্যালো ডক্টর লারকিন, আপনি এখানে?
এবার আমি প্রৌঢ় সাহেবটিকে বেশ ভালোভাবে দেখতে পেলাম। অমায়িক সাহেবটি তার সোনার চশমার পেছনে নীল চোখ দুটোকে কুচকে হেসে বললেন,
তোমার মরিশ গাড়ি খানা দেখলাম বাইরে, তারপর দেখে বাড়ির জানালা দিয়ে মোমবাতির আলো দেখা যাচ্ছে, তাই ভাবলাম একবার ঝুঁ মেরে দেখে যাই তুমি কি পাগলামি করছো এই বড় বাড়ির ভেতরে।
ব্যানার্জি হেসে বললেন,
আমার এই যুবক বন্ধু দুটোর একটু উদ্ভট ধরনের অ্যাডভেঞ্চারের শখ, বলল এভারগ্রিন লজে বসে তারা তাস খেলবে, তাই আর কি। ভেরি গুড, ভেরি গুড, যুবা বয়সটাই তো এ ধরনের ফাগলামির সময়, আমরা বুড়ো রাই কেবল নিজেদের বাড়ির খোঁজে বসে রোমন্থন করি। ওয়েল ওয়েল, হ্যাভ এ গুড টাইম।
লারকিন সাহেব হাত তুলে গুড বাই করে লাঠি ঠক ঠক করতে করতে চলে গেলেন। আর সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ভূত দেখার আশা পরিত্যাগ করতে হল। কি আর করি, আবার তাসে মনোনিবেশ করলাম। প্রথম দিকে প্রায় 4.5 টাকার মতো হারছিলাম, গত আধ ঘন্টায় তার খানিকটা ফিরে পেয়েছি। স্যামনের ভূত না দেখলেও শেষ পর্যন্ত তাসে কিছু জিতে বাড়ি ফিরতে পারলেও আজকের আউটিংটা কিছুটা সার্থক হয়। ঘড়ির দিকে মাঝে মাঝেই চোখটা চলে যাচ্ছিল। আসল ঘটনাটা কখন ঘটেছিল তার টাইম আমার জানা আছে। ব্রাউন সাহেবের ডায়েরি থেকে জেনেছিলাম যে সন্ধ্যার এই সময়টাতেই বাজ পড়ে স্যামনের মৃত্যু হয়। আমি তাস বাড়ছি, মিস্টার ব্যানার্জি তার পাইপে আগুন ধরাচ্ছেন। অনেক সবে মাত্র স্যান্ডউইচ খাবার মতলবে প্যাকেটটাতে হাত লাগিয়েছে, এমন সময় তার চোখের চাহনিটা মুহূর্তের মধ্যে বদলে গিয়ে সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আড়ষ্ট হয়ে গেল। তার দৃষ্টি দরজার বাইরে প্যাসেজের দিকে, বাকি দুজনের চোখও স্বভাবতই সেদিকে চলে গেল। যা দেখলাম তাতে আমারও কয়েক মুহূর্তের জন্য গলা শুকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাইরের প্যাসেজের অন্ধকারের মধ্যে একজোড়া চলন্ত চোখ আমাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ফসফরাসের মতো ফিকে সবুজ আর হলদে মেশানো একটা আভা এই নিষ্পলক চাহনিতে। মিস্টার ব্যানার্জির ডান হাতটা ধীরে ধীরে তার কোটের ভেস্ট পকেটের দিকে চলে গেল। আর ঠিক সেই মুহূর্তেই যেন একটা ম্যাজিকের মতো আমার কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গিয়ে আমার মন থেকে সমস্ত ভয় দূর করে দিল। বললাম, আপনার পিস্তলের দরকার নেই মশাই, এটা সেই কালো বিড়ালটা। আমার কথায় যেন অনেকও ভরসা পেল। ব্যানার্জি পকেট থেকে তার হাত বার করে এনে চাপা গলায় বললেন,
হাউ রিডিকুলাস।
এবার জ্বলন্ত চোখ দুটো আমাদের ঘরের দিকে এগিয়ে এলো। চৌকাঠ পেরোতেই মোমবাতির আলোতে প্রমাণ হলো আমার কথা, এটা সেই কালো বিড়ালটাই বটে। চৌকাঠ পেরিয়ে বিড়ালটা বাঁ দিকে ঘুরল, আমাদের দৃষ্টি তার সঙ্গে সঙ্গে ঘুরছে, তাকে অনুসরণ করছে। এবারে আমাদের তিনজনের গলা দিয়ে একসঙ্গে একটা শব্দ বেরিয়ে পড়ল। আচমকা বিস্ময়ের ফলে যে শব্দ আপনা থেকেই মানুষের মুখ থেকে বেরোয়, এ সেই শব্দ। এই শব্দের কারণ আর কিছুই না, আমরা যতক্ষণ তন্ময় হয়ে তাস খেলছিলাম তারই ফাঁকে কিভাবে কোত্থেকে জানি একটা গাঢ় লাল মখমলে মোড়া হাই ব্যাকড চেয়ার এসে ফায়ারপ্লেসের পাশে তার জায়গা করে নিয়েছে। অমাবস্যার রাতের অন্ধকারের মতো কালো বেড়ালটা চেয়ারটার দিকে নিঃশব্দে এগিয়ে গেল। তারপর এক মুহূর্ত সেটার সামনে দাঁড়িয়ে একটা নিঃশব্দ লাফে সেটার উপর উঠে কুণ্ডলী পাকিয়ে শুয়ে পড়ল। আর সেই মুহূর্তে একটা অদ্ভুত শব্দ শুনে আমার রক্ত হিম হয়ে গেল। কোনো এক অশরীরী বৃদ্ধের খিলখিলে হাসির ফাঁকে বারবার উচ্চারিত হচ্ছে, সাইমন, সাইমন। তার সঙ্গে সঙ্গে ছেলে মানুষই খুশি হওয়া হাততালি। একটা আর্তনাদ শুনে বুঝলাম অনেক অজ্ঞান হয়ে গেছে। আর মিস্টার ব্যানার্জি, তিনি অনেককে কোল পাচা করে তুলে ঊর্ধ্ব শ্বাসে প্যাসেজের দরজার দিকে ছুটছেন। আমিও আর থাকতে পারলাম না, তাস মোমবাতি ফ্লাস্ক চাদর স্যান্ডউইচ সব পরে রইল। দরজা পেরিয়ে মাঠ, মাঠ পেরিয়ে গেট, গেট পেরিয়ে ব্যানার্জির মরিস মাইনর। ভাগ্য ভালো ব্যাঙ্গালোরের রাস্তায় লোক চলাচল কম, নইলে আজ একটি মাত্র পাগলা গাড়ির পাগলা ছুটে কটা লোক যে জখম হতে পারত তা ভাবলেই গায়ে কাটা দেয়। অনেকের জ্ঞান গাড়িতেই ফিরে এসেছিল, কিন্তু তার মুখে কোনো কথা নেই। প্রথম কথা বললেন মিস্টার ব্যানার্জি। অনেকের বেয়ারার হাত থেকে ব্র্যান্ডির গ্লাসটা ছিনিয়ে নিয়ে এক ঝোঁকে অর্ধেকটা নামিয়ে দিয়ে ঘর ঘরে চাপা গলায় বলে উঠলেন,
সো সাইমন ওয়াজ এ ক্যাট।
আমার নিজেরও কিছুই বলার অবস্থা নেই, কিন্তু আমার মন তার কথায় সায় দিল। সত্যি ব্রাউন সাহেবের বুদ্ধিমান, খামখেয়ালি, অভিমানী, অনুগত আদরের সাইমন, যার মৃত্যু হয় বজ্রাঘাতে আজ থেকে 113 বছর আগে, সেই সাইমন ছিল আমাদের আজকে দেখা একটি পোষা কালো বিড়াল।
বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম সত্যজিৎ রায়ের লেখা গল্প ব্রাউন সাহেবের বাড়ি, যেটা পড়ে শুনিয়েছে সেতু। প্রচুর এসএমএস এসে গেছে, প্রচুর। আমি SMS গুলো পড়ছি, তারপর একটা বিরতি নিয়ে আমরা চলে যাব রাত বারোটার খবর শুনতে। রাত বারোটার খবর শুনবার শোনা শেষ হয়ে গেলে তারপর আমরা শুনবো কুয়াশার মূল কাহিনী। লিখেছে অরিনের লেখা দেখছিলাম, এখন কোথায় গেল লেখাটা? এনিওয়েজ আমি পড়ছি। ইমুল ইমুল লিখেছে, আপু ওয়েট করছি, স্টার্ট করো, বেশি ব্রেক নিও না। না, বেশি ব্রেক নেইনি আমি, মাঝখানে কোনো ব্রেকই নেইনি, ছোট্ট একটা বিরতি ছিল শুধু। আই লাভ কুয়াশা। রাকিব হোসেন হৃদয় গাজীপুর থেকে লিখেছে। লক্ষ্মীছড়ি থেকে কুদ্দুস মাহমুদ লিখেছে, শ্যামিন আপু কুয়াশা শোনার অপেক্ষায় বসে আছি, আজকের কুয়াশা খুব জোস হওয়া চাই। আব্রাহাম লিনকন লিখেছে নন্দীপাড়া থেকে, শ্যামিন আপু কেমন আছো, ওই দিনের জন্য সরি, কোন দিন আমার মনে নেই। কিন্তু সবুজ লিখেছে ফার্মগেট থেকে, শ্যামিন আপু কেমন আছো, আই লাভ কুয়াশা। রিয়াজ কক্সবাজার থেকে, বৃষ্টি চিটাগং থেকে, হাই আপু কেমন আছো, আমি আজ প্রথম SMS করছি, প্লিজ আমার SMSটা পড়ে দিও। শাকিল সিলেট থেকে, শ্যামিন আপু আজকের কুয়াশা কি খুব দারুণ হবে, আশা করছি খুব ভালো হবে, বাকিটা তোমাদের কেমন লাগে সেটা ভালো লাগবার পর সেই অনুভূতিটা পরে আমাকে লিখতে পারো। এটা লিখেছে যাত্রাবাড়ি থেকে আকাশ খান, আমি তোমার নিউ ফ্রেন্ড, আই লাভ ইউ শ্যামিন আপু। আপি হাই আপি জান, হাউ আর ইউ তুষার ফ্রম মুন্সিগঞ্জ, আমি ভালো আছি তুষার। আর জি শারমিন, হাই আপি, হাউ আর ইউ, আমি তোমার নিউ ফ্রেন্ড, প্লিজ আমাকে আমার SMSটা পড়ো, তোমার তো নামটা বলনি। অরিন লিখেছে কুয়াশা ইজ দ্য বেস্ট। আপু আমি জিশান কক্সবাজার থেকে, আচ্ছা। মেহরাজ লিখেছে সন্দীপ থেকে, আপু ভালো আছো, আপু সাউন্ড বক্সে সবাই মিলে শুনছি, ভেরি গুড। সুহান লিখেছে অ্যান্ড কোলি লিখেছে ঢাকা থেকে, আপু ঘটনাটা খুব সুন্দর। অনামিকা কক্সবাজার থেকে লিখেছে, আপু আমি একটা ভিতুর ডিম, আনফর্চুনেটলি আজ আমার একা ঘুমাতে হচ্ছে, কুয়াশা না শুনে থাকতেও পারব না, জানি না আজ বেঁচে থাকব কিনা, আমি দোয়া করি যদি তুমি বেঁচে থাকো, অবশ্যই বেঁচে থাকবে। ভয় পেয়ে মানুষ ভয়ের গল্প শুনে বা ভয়ের ছবি দেখে কেউ মারা গেছে, আমি এখন পর্যন্ত সেই কথা শুনিনি। আমি একা, আমার ভয় করে, রেডিও বন্ধ করলাম, শারমিন মাহমুদ লিখেছে, তাহলে তোর কিছু করার নেই। ইকবাল শেখ লিখেছে আই লাভ শ্রাবণী অ্যান্ড আই লাভ কুয়াশা। হৃদয় এটা কি লিখেছ, আচ্ছা না, জুয়েল গাজীপুর থেকে, মাই লাভ কুয়াশা শ্যামিন আপু, তুমি ভালো আছো, আমি তোমার নিউ ফ্রেন্ড, আমি ভালো আছি। আমিনুর খান, আপু কুয়াশা শুনছি অসম লাগছে, হাই শ্যামিন আপু, আমি তোমার নিউ ফ্রেন্ড। সুমন হাই বলো, হাই সুমন। রাকিব লিখেছে হাই আপু, আমি দু বছর শুনছি বাট আজ SMS করছি, কুয়াশা কিন্তু দু বছর হয়নি, এক বছরের কিছু বেশি সময় হয়ে গেছে। বর্ষা বেলি শাকিল লিখেছে সিলেট থেকে, শ্যামিন আপু কুয়াশা শুনতে আমার এত ভালো লাগে কেন, দারুণ বটে, ভয়ও লাগে। আর আরো লিখেছে রোজা এইচ 14, আপি অ্যারাবিয়ান নাইট, আই এম সরি, অ্যারাবিয়ান নাইট স্টোরি বুকটা কোথায় পাবো? গল্পের বই যেখানে পাওয়া যায় অনেক বই আছে, শাহবাগে আছে, নিউ মার্কেটে আছে, অনেক জায়গায় পাবে তুমি। তো ঠিক আছে, আরো যারা লিখেছে প্লিজ সঙ্গে থাকো বা সঙ্গে থাকুন, রাত বারোটার খবরের পরে ফিরে আসছি কুয়াশার মূল কাহিনী নিয়ে। সেই পর্যন্ত এবিসি সঙ্গে থাকুন, শুনছেন এবিসি রেডিও FM 89.2, আজ শর্মিন আছি আপনার সাথে কুয়াশায়। চলছে কুয়াশা এবিসি রেডিও FM 89.2 তে, সাথে আছে আমি শর্মিন। আমরা আগের ঘন্টা শুনছিলাম সত্যজিৎ রায়ের লেখা গল্প ব্রাউন সাহেবের বাড়ি, আর এখন আমরা শুনবো আজকে কুয়াশার মূল কাহিনী। কিন্তু তার আগে কিছু SMS পড়তে হবে, প্রচুর SMS এসে গেছে, প্রচুর বন্ধু অনেক উৎকণ্ঠায় অপেক্ষা করছে কখন কুয়াশার মূল কাহিনী শুরু হবে। এবং আগেটা সম্পর্কে অনেক লেখা এসেছে। সুহান লিখেছে, সুহান অ্যান্ড কলি লিখেছে ঢাকা থেকে, আপু কুয়াশা শুনছি খুব ভয় লাগছে, ওকে। আর রোজা লিখেছে বয়স 14, আচ্ছা রোজা টিকটকে পড়েছে, একটা বইয়ের নাম তুমি জানতে চেয়েছিলে। সিয়াম লিখেছে কেরানীগঞ্জ থেকে, দিল তো পাগল হয় কুয়াশা কে লিয়ে, দিল দিওয়ানা হ্যায় কুয়াশা কে লিয়ে, জান দে সকতা হুঁ কুয়াশা কে লিয়ে, জান লে সকতা হুঁ কুয়াশা কে লিয়ে, এটা একটু ভয়াবহ ব্যাপার হয়ে গেল শেষের দু লাইন। জান নেয়া দেওয়ার কোন প্রয়োজন নেই, কুয়াশা শুনলেই হবে, কুয়াশার জন্য পাগল থাকলেই হবে, ওই পর্যন্তই যথেষ্ট। অপূর্ব নাম লেখুনি, নাম লিখেছ কিন্তু আর কিছু লেখুনি। গাজীপুর থেকে রাহাত লিখেছে, শামিন আপু আমি পড়াশোনা শেষে এখন কুয়াশা শুনছি, খুব ভালো কথা। ফারুক লিখেছে টাঙ্গাইল থেকে, হাই আপু আমি, আমাদের এই দিকে আজকের ওয়েদারটা কুয়াশার জন্য রিয়েলি পারফেক্ট। বাই দ্য ওয়ে আজ তুমি কি কালারের ড্রেস পরেছ? থ্যাংকস এবিসি অ্যান্ড কুয়াশা টিম। আমি কি কালার ড্রেস পরেছি এটা খুব একটা ইম্পর্টেন্ট কোন বিষয় না, আমি সাদা রঙের ড্রেস পরেছি। রিফাত লিখেছে, রিফাত তুমি যেটা লিখেছো তোমার লেখাটা দেখে আমার অ্যালজেব্রা অঙ্কর কথা মনে হচ্ছে, আর কিছু পড়তে পারছি না, একটু সঠিক মানে ঠিক করে লিখে পাঠাও যেটা লিখতে চেয়েছ। বর্ষা সোনালি বেলি শাকিল সিলেট থেকে, শামিন আপু কুয়াশা শুনতে আমাদের এত ভালো লাগে কেন? আচ্ছা, অনেক শেখ লিখেছে, আমি আর আমার কাজিন মিলে শুনছি বংশাল থেকে। ওকে শামিন আপু, আমি এমনিতেই একটু বেশি ভয় পাই, আর আজকে কেন যেন বেশি বেশি ভয় লাগছে আমার, এস এম এসটা একটু পড়বেন আপনি প্লিজ, বিকজ আমি আপনার নিউ ফ্রেন্ড। হ্যাঁ পড়ে দিলাম। ফারহানা লিখেছে, আপু জানো এই সাইমন হলো একটা ক্যাট, জানি ব্ল্যাক কালারের, আমি স্টোরিটা আগে দেখেছি বাট সেতু ভাইয়ের কাছে গল্পটা শুনতে অনেক ভালো লেগেছে। এটা নিয়ে সত্যজিতের গল্প নিয়ে একটা ছবি করেছেন সন্দীপ রায়, সেই ছবিটা অনেকেই দেখেছে, তিনটা গল্প ছিল ছবিটার মধ্যে, তিনটা কাহিনী নিয়ে ভূতের গল্প তৈরি করা হয়েছে এবং খুবই চমৎকার গল্প ব্রাউন সাহেবের বাড়ি সত্যজিৎ রায়ের দেখা। ফারহানা লিখেছে মিরপুর থেকে, শামিন আপু জানো এই, আচ্ছা একইটা আমি আরেকবার পড়ছি, সো সরি। আর এটাকে আমি সুমন তিতাস, ভালো লাগে রাত যদি থাকে কুয়াশা আর চাঁদ, ভালো লাগে না দিন বন্ধুবিহীন, ভালো লাগে না, ভালো লাগে নদীর ঢেউ যদি থাকে পাশে কেউ, আই লাভ ইউ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। তিমা লিখেছে মোহাম্মদপুর থেকে, আপু আমি আর যে হতে চাই, আমি এর জন্য কি করব, এইজ কি ম্যাটার করে? এইজ খুব একটা ম্যাটার করে না, যেটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে খুব সুন্দর একটি ভয়েস দরকার, আকর্ষণীয় ভয়েস, সঠিক উচ্চারণ, কথা বলতে পারার দক্ষতা, আই মিন খুবই ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, কোনো ফাম্বলিং বা কিছু চলবে না, যাতে খুব অনায়াসে কথা বলতে পারো, এবং স্বতঃস্ফূর্ততা, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা ফ্রেন্ডলি ভয়েস, নট অনলি অ্যাট্রাকটিভ বা সুন্দর, খুব ফ্রেন্ডলি একটা ভয়েস হতে হবে এই, আর উচ্চারণ তো অবশ্যই সঠিক হতে হবে, এবং প্রচুর পড়াশোনা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে সর্ববিষয়ে, যেটা একটা কথা আছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, ঠিক আছে। আর আর কে লিখেছে, আচ্ছা আর আমরা পরে শুনবো, ঠিক আছে এখন আমরা মূল কাহিনীতে চলে যাই, সবাই খুব খুব উৎকণ্ঠায় আছে যে কখন শুরু হবে কুয়াশার মূল কাহিনী। আজকের কাহিনী লিখেছেন রুম্পা, সৈয়দ ফারজানা জামান রুম্পা, আর নাট্যরূপ দিয়েছেন রুম্পা, এবং নাট্যাংশ বা অভিনয়াংশ পরিচালনা করেছেন শেগুফতা আবেদ শাড়ি, আর সাউন্ডে ছিলেন খালেদ। তো ঠিক আছে আমরা শুরু করি আজকে কুয়াশার মূল কাহিনী, আর আমাকে লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে, আর জিশারমিনের ফ্যান পেজে লিখতে পারেন, আর লিখতে পারেন রেডিওর ফ্যান পেজে। এখন প্রথম অংশটা শুনবো, তারপর ফিরে এসে আমরা বাকি অংশে চলে যাব।
বিপদের রূপ কেমন, অবয়ব কেমন, তা কেউ জানে না। কখনো শরীরে কখনো অশরীরে বিপদ এসে ভর করে মানুষের উপর, কখনো তা কাটে আবার কখনো কাটেও না। আর যদি বিপদটা হয় অশরীরে, তাহলে ভুগতেই হবে, কারণ কায়ার পিছু ছাড়ানো যায় না মোটেই। দেখা যাক আজকের কুয়াশার গল্পে ছায়া কায়ার এই জটিল সমীকরণের কোনো সমাধান মেলে কিনা। শুনতে থাকুন কুয়াশা মনোযোগ দিয়ে, আর দেখুন আপনার পেছনেও কোনো অশরীরে এসে দাঁড়িয়েছে কিনা।
আমরা এদিক দিয়ে কেন হেঁটে যাচ্ছি?
কেন, কি সমস্যা? আমার তো এই পথ তো খুবই ভালো লাগে।
ভাল লাগে না ছাই, তুই জানিস না এই পথে একটা ঝামেলা আছে।
কি ঝামেলা?
সে তো এখন বলা যাবে না।
ই আবার কেমন কথা?
আর যাদের নিয়ে কথা তারা যদি শুনে ফেলে তাহলে তো বিপদ হয়ে যাবে।
কাদের নিয়ে কথা? কারা শুনলে বিপদ হবে? তুই বলিস এসব ফালতু কথা।
আচ্ছা চল, আপাতত বের হই এই পথ থেকে। তবে প্লিজ আর কখনো এই পথ দিয়ে আসে নাম করিস না, আমার খুব ভয় করে।
বাপরে বাপ, আমি এমন ভীতুর ডিম কখনো দেখিনি।
শোন, আমি মোটেও ভীতুর ডিম না, কিন্তু কিছু কিছু বিষয় আসলেই ভয় করতে হয়।
কোনো কিছুতেই ভয় করার দরকার নেই, এখানে আর যাই হোক কোনো বাঘ ভাল্লুক আসবে না।
শোন, বাঘ ভাল্লুককে কিন্তু অস্ত্র দিয়ে ঘায়েল করা যায়, কিন্তু এমন অনেক কিছু আছে যাকে অস্ত্র দিয়েও কাবু করা যায় না।
মানে ভূত?
আস্তে।
কেন, কেউ শুনে ফেলবে নাকি?
শুনতেও পারে।
শোন, আমি গত এক মাস ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কখনো কিছুই দেখিনি।
মাত্র এক মাস?
তো
তো তো এই এক মাসে কিছু ঘটেনি মানে এই না যে কিছু কখনো ঘটবে না।
তোর এসব আদা খেসড়া কথা আমার মাথায় ঢুকছে না।
যাক বাবা, বাঁচলাম।
মানে?
মানে এই অভিশপ্ত রাস্তা থেকে বের হলাম।
ও, তুই বলতে চাচ্ছিস এটা অভিশপ্ত?
হাসিস না, এই রাস্তা সত্যি অভিশপ্ত।
কিভাবে?
তুই জেনে নিস, আমি বলতে পারবো না।
দেখ, অর্ধেক কথা পেটে রাখিস বলে আমার রাগ লাগে। আচ্ছা যা, বাড়ি যা।
যা, আমিও গেলাম।
শিপন আর তুলি একসাথে একই কলেজে পড়ে, উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ। স্কুল আলাদা ছিল বটে, কিন্তু কোচিং করতে একসাথে, সেখান থেকেই বন্ধুত্ব শুরু। কলেজে এক বিষয়ে ভর্তি হওয়ার সুবাদে একসাথে যাতায়াতের সুবিধাটাও নিতে পারছে দুজন। শিপনরা থাকতো একটু দূরে, নারায়ণগঞ্জের আরেক দিকে। চাষাড়ায় কলেজ হওয়ায় বাসা বদলে পুরো পরিবার চলে এসেছে চাষাড়ায়। এখান থেকে যাতায়াতের সুবিধা অনেক বেশি। এক মাসই হলো তারা এসেছে এই এলাকায়, এসেই একটা শর্টকাট রাস্তাও বের করে নিয়েছে শিপন। কলেজ থেকে বাইরে ঢুকে একটু জঙ্গলার মতো জায়গাটা, মাঝে খুব সুন্দর একটা পথ। শিপন এখান দিয়ে ধীরে ধীরে সাইকেল নিয়ে হেঁটে চলে আসে বাসায়। বেশ ভালো লাগে তার, ঠান্ডা গাছের ছায়া, কেমন যেন বেশ একটা আপন আপন জায়গাটা। শিপন গান গায়, শিস বাজায়, এমনকি সাইকেলেও চড়ে না, হাঁটতেই তার খুব ভালো লাগে। কিন্তু তুলি কখনোই এই রাস্তা দিয়ে আসতে চায় না। তার একটাই কথা, এই রাস্তায় আসা যাবে না। কিন্তু কেন যাবে না সেটাও বলে না। আজকে মোটামুটি জোর করে তুলিকে এই রাস্তায় ধরে এনেছে শিপন। কি সমস্যা সেটা বুঝতে হবে তো। রাস্তাটা নাকি অভিশপ্ত? হা, রাস্তার কি পূর্বজন্ম আছে যে অভিশপ্ত হবে? সাত পাঁচ ভাবতে ভাবতে বেশ দূরে চলে এলো সে জঙ্গলা ঢাকা পথটা থেকে। তারপর তাকিয়ে দেখল তুলিও বেশ দূরেই চলে গেছে। তুলি সাইকেলে চেপে বসেছে ইতিমধ্যে, যাক ভিতর ডিমটা পার হলে সেও সাইকেলে চড়ে বসবে। শিপন সাইকেলে চেপে বসে, তারপর প্যাডেল মারতে যায়। হঠাৎ তার মনে হলো চাকাটা গেঁথে গেছে কোথাও। আরে, এ কেমন কথা, এই তো একটু আগেও ঠিক ছিল, আশ্চর্য তো।
কি রে শিপন, এত দেরি আজকে?
আর বলো না মা, সাইকেলটা কি যে হলো।
মানে?
জঙ্গলার রাস্তা দিয়ে বের হলাম আর সাইকেলের চাকা জাম হয়ে গেল।
কোন জঙ্গলা?
আরে ওই যে বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যে সরু রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা তো আসলে একটা জঙ্গলের মতো জায়গার ভিতর দিয়ে।
তোর এত রাস্তা থাকতে সেই রাস্তা ধরতে হয় কেন, আশ্চর্য? তোকে না বলেছি সোজা রাস্তা ধরে আসতে।
মা, ওটা একদম শর্টকাট।
তাই বলে তুই একা একা?
একা না মা, তুলি থাকে আমার সাথে।
একই কথা, জঙ্গলের রাস্তা ধরে একা একা আসাটা পছন্দ হচ্ছে না।
ঠিক আছে মা, এরপর দল বেঁধে আসবো।
খালি ফাইজলামি, যা ভাগ।
তাই বলে কোনো খাওয়া দিবে না? খিদে তো মরে গেলাম।
কি খাবি বল?
নুডলস দাও না মা, প্লিজ, না হলে নাড়ি ভুড়ি হজম হয়ে যাবে এখন।
আচ্ছা, দুই মিনিট সময় দে, ঝটপট রান্না করে দিচ্ছি। আর কোনো আর্জি জনাব?
না মহাতারমা, আপাতত এই, আমি যাই হাত মুখ ধুয়ে নিই।
আচ্ছা। শিপন, বাথরুমে যাবার আগে একটু দরজাটা খুলে যা, কে জানে এসেছে।
আচ্ছা মা।
শিপন হন্ত দন্ত হয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, মায়ের কথা শুনে ফের ঘুরে দাঁড়ায়। সাধারণত কলেজ থেকে ফেরে চারটার দিকে, এখন বাজে 5:20। এ সময় কি আসলো, কি আজব, কারোরই আসার কথা না। এই এলাকায় আসার পর থেকে সব নিয়ম কেমন যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এখন কোথায় ও লুঙ্গি পরে রিল্যাক্স করবে, কে না কে চলে এলো। হ্যাঁ, এই যুগের ছেলে হলেও শিপনের লুঙ্গি পোশাকটা খুব পছন্দের। শিপন দুষ্টুমি করে বলে, ম্যানুয়াল এসি হলো এই লুঙ্গি। অত্যন্ত ত্যক্ত বিরক্ত হয়ে শিপন দরজার কাছে যায়, তারপর দরজাটা খোলে। একি এনাকে বড্ড অপছন্দ তার। পাশের বাড়ির আন্টি, এ আন্টির কাজই হলো এ বাড়ি ও বাড়ি গিয়ে পরচর্চা করা। নিশ্চয় এসেছে কোনো না কোনো বাড়ির নামে কোনো কথা বলতে। আগের এলাকায় এমন প্রতিবেশী একদম ছিল না। কত ভালো ছিলেন বেবি খালা, রোজ বিকেলে ভাজা ভুজি নিয়ে হাজির হতেন, আর এই একজন তিনি হাজির হন কথার ঝুলি নিয়ে। কি আর করা, এসেই যখন পড়েছেন এখন তো বসাতেই হবে। শিপন আন্টিকে ঘরে বসাল, এরপর কোনো মতে পালিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল, আর আন্টি খুলে বসল তার গল্পের ঝাঁপি।
আরে ভাবি, রান্নাঘরে এলেন কেন এই গরমে? আমি আসছি।
কি যে বলেন ভাবি, আপনার রান্নাঘর তো আমারও রান্নাঘর, আমি কি রান্না করি না? কি আর গরম বলেন
না, মানে বলছিলাম কষ্ট করে দাঁড়াবেন।
ধ্যাত ভাবি, এত ফর্মালিটি করবেন না তো, আমরা তো আপনার লোক, আপনার রান্না করা খাবার আমার ঘরে যাবে, আমার রান্না আপনার টেবিলে থাকবে, এটাই তো নিয়ম।
জি অবশ্যই।
তা অবেলায় কি রাখছেন?
এই ছেলে কোনো রুজ খাওয়ার বায়না করলো।
ও মা, এখন আমরা তো বিকালের নাস্তা আরো দেরি করে খাই।
না না, কলেজ থেকে এলো তো
এত বেলা করে। ও আর মলি মানে আমার মেয়ে, ওরা তো এক কলেজেই পড়ে। আমার মেয়ে তো 4:30 নাগাদ বাসায় চলে আসে, আড্ডা বাজি করতে করা নিষেধ আমার। মেয়েটাও আমাকে অনেক ভয় পায়।
না ঠিক আড্ডাবাজি করেনি, সাইকেলে যায় তো, সাইকেলের চাকা দেবে গিয়েছিল।
উমা কি অলক্ষণে কথা, তা মলির কাছে শুনলাম আপনার ছেলে নাকি জঙ্গা রাস্তা ধরে আসে।
হ্যাঁ ওটা তো শর্টকাট।
কি বলছেন ভাবি, আপনারা দেখি কিছুই জানেন না, ওটা শর্টকাট না গো, অভিশাপ পুরো।
আজকালকার দিনে কি সব বলছেন।
না গো ভাবি, ভুল বলছি না, তবে কি হয়েছে তা আমিও বলতে পারবো না, পরে আমার দিকে অভিশাপ পড়বে।
আচ্ছা বলেন না, অসুবিধা নেই।
আলবত অসুবিধা আছে ভাবি, আপনি আমার আপনার লোক, অনুরোধ রইল কারো কাছ থেকে জেনে নেবেন।
আচ্ছা।
আরে ভাবি, নুডলস এর ওই প্যাকেটটাও দিন না ঢেলে।
কেন, আপনি খাবেন
না? মানে মলিও খাবে ভাবছিলাম, আপনার বাড়ি যেহেতু আমার বাড়ি, এখন এখান থেকেই নিয়ে যাই না হয়, তাহলে আমার আর রান্নাঘরে যেতে হয় না।
সে কি, আপনি আগে বলবেন না, এই নিন দিলাম, আর মলির জন্য নিয়ে যান।
আপনার মতো প্রতিবেশী লাখে একটা মিলে।
কি যে বলেন।
এক বাটি নুডলস নিয়ে চলে এলেন আন্টি। এবার ঘর থেকে বের হলো শিপন। যাক বাবা, ওনার সামনে লুঙ্গি পরে আসতে হলো না। শিপন সোজা গিয়ে খাবার টেবিলে বসল, চেয়ারে এক পা উঠি, এটা তার আরাম করে খাওয়ার প্রিয় পোজ। শিপনরা দুজনেই থাকে বাসায়, বাবা কাজ করেন মধ্যপ্রাচ্যে, মনটা পড়ে কিলোনা বিশ্ববিদ্যালয়ে। বয়সের তুলনায় শিপনের গ্রোথ বেশ ভালো, ধ্যাড় ধেড়ে লম্বা প্রায় 6 ফিট, আর লুকিয়ে ছাপিয়ে ব্যায়াম করে, তাই হাতের মাসলগুলো ফুলছে। টি শার্ট ছাপিয়ে মাঝে মাঝে মাসলগুলো মাকে জানিয়ে দেয় ছেলে বড় হচ্ছে এবং সচেতন হচ্ছে, মাও খুশি। অন্তত নেশা পেশার দিকে না যেয়ে তার ছেলেটা সচেতন হচ্ছে ধীরে ধীরে, এটাই বড় কথা। শিপনকে টেবিলে বসতে দেখে আরেক বাটি নুডলস নিয়ে আসে শিপনের মা, ছেলের সামনে দিয়ে বসলেন।
কি নিয়ে গেল?
আর কি, নুডলস মলের জন্য।
উনি নিজে বানাতে পারে না, গত পরশু পেঁয়াজ নিয়ে গেল, তার আগে হালুয়া।
থাক বাবা, অত হিসেব করে লাভ নেই।
উনি যে মুখে বলো ওনার বাসা আমাদের বাসা। কই মা, নিজে থেকে তো তোমার জন্য কিছুই আনলো না।
আমার মনে হয় উনি রান্না করতে পছন্দ করেন না, তাই।
কি জানি মা, আমার ওনাকে দেখলে যেন কেমন লাগে, মনে হয় কিছু একটা খারাপ কথা উনি বলতেই আসেন। এর আগে এসে আপুর ইউনিভার্সিটি নিয়ে এক গাদা কথা বলে গেল, আজকে না জানি কি বলেছেন।
কি আর, তোর জঙ্গি রাস্তা।
মা বেশ কয়েকদিন ধরে তো ওই রাস্তা দিয়ে আসছি, কই কিছুই তো হচ্ছে না। রাস্তা ঠিকই আছে, মানুষ এমনিতে ভয় দেখায়,
ভয়ের দেখালো কই, বলেই তো না কি হয়েছিল।
তাহলে কি বলল?
এই বলল, মানে বুঝালো তুই যেন আর ওই রাস্তায় না যাস।
উফ, ভয়।
কি হয় রাস্তায় না গেলে?
কিছুই হয় না, কিন্তু না যাবার কারণ তো দেখি না।
আচ্ছা নে খা, তুই সব বাদ দিয়ে বৈজ্ঞানিক হয়ে যা, লজিক খুঁজে বেড়াস খালি।
আইডিয়া মন্দ না, হওয়া যায়। বাট মা, নুডুলসটা না চমৎকার হয়েছে।
তাহলে এই সারলো।
কেন কেন?
কাল আবার তোর প্রিয় আন্টি বলবে নুডুলস বানান না ভাবি।
মা,
নে বাবা খাওয়া শেষ কর।
রাতে শিপন ঘুমায় পেছনের ঘরের দিকে। ঘরটার পেছন দিয়ে সেই জঙ্গলটার জায়গাটা বেশ দেখা যায়। এটা অবশ্য শিপন জানে না, কারণ মা বিকেল হলে জানালা বন্ধ করে দেয়। আর শিপন জানালাটা খোলে না এখানে আসার পর থেকে। কিন্তু আজ কেমন যেন গরম লাগছে শিপনের। শিপন ভাবে, ফ্যানের স্পিড এভাবে কমে গেল কেন, নাকি আজকে গরমটা একটু বেশি? শিপন কিছুই বুঝে উঠতে পারে না। একবার ভাবে মাকে ডাকবে কি না। মা ঘুমায় একেবারে সামনের রুমে, সো মাকে ডাকার প্রয়োজন নেই। শিপন বিছানা থেকে উঠে ভাবে, একটা জানালা অন্তত খুলে দিই। চোখ ডলতে ডলতে জানালার কাছে যায় শিপন। জানালাটা বেশ বড়, পুরনো
This track was downloaded from fusionbd.com.
বলে লোহার গারদ দিয়ে ধীরে ধীরে জানালাটা খুলে দেয়। তারপর খুলে চলে আসে বিছানা, শুয়ে পড়ে। কি ভীষণ ঘুম পাচ্ছে তার, কি আজব এত ঘুম। শিপন ঘুমিয়ে যায়। বাইরে চাঁদের তীব্র আলো, সেই আলো এসে পড়ে শিপনের গায়ে। আর ঠিক তখন শিপনের গায়ের উপর দেখা যায় একটি ছায়া। কেউ একজন বসে আছে সজনে গাছটার উপর, চার পায়ে ভর্তি। ছায়াটা প্রকট হয়ে পড়ে শিপনের গায়ে। শিপন ঘুমে অচেতন, সে জানল না কিছু।
তুলি, এই তুলি।
কি
ওমা, আজকে ক্লাস শেষ করে হাঁটা দিলি, একসাথে যাবি না?
একসাথে যাবো যদি ওই পথে না যাস।
তুলি, তুই এখনো ভয় পাস?
ভয় পাই না দোষ, ভয় পেতে হয়। এই এলাকায় সবাই জানে ওই পথে দোষ আছে।
কেমন দোষ?
ওই পথে যাওয়ার সময় কাউকে পছন্দ হয়ে গেলে অভিশাপটা তার উপর পড়ে।
কিসের অভিশাপ?
সে আমি বলতে পারবো না, বাট অভিশাপ একটা আছে।
দেখ, এসব ভাষা কথা আমার একদম পছন্দ না। বললে ঠিক মতো বলবি, আর না হলে না। আজাইরা মানুষকে ভয় দেখানোর কোনো মানে হয় না।
আজাইরা না দোষ, আসলে এখানে কিছু প্রচলিত মিত আছে যেগুলো মুখে মুখে ছড়িয়েছে, কিন্তু কেউ সঠিক লজিক দিতে পারবে না। যেমন আমি যতটুকু জানি ততটুকুই বললাম, এর থেকে বেশি কিছু জানি না।
আচ্ছা চল যাই, আজকে অন্তত ওই পথ দিয়ে।
না রে শিপন, তোরা তো এলাকায় নতুন এসেছিস তাই কিচ্ছু জানিস না। আমি যাবো না, মা জানলে আমাকে আস্ত রাখবে না।
ঠিক আছে যা, আজ তোর কথা মতো তোর রাস্তা দিয়ে যাবো। হলো,
বেশ হলো।
শিপন আর তুলি হাঁটতে হাঁটতে সাইকেলের কাছে এলো। সাইকেলের তালা খুলে চেপে বসলো তাতে, পাশাপাশি চালাচ্ছে দুজন। এলো সেই মোড়, যে মোড় থেকে জঙ্গলার রাস্তা আর অন্য রাস্তা আলাদা হয়ে যায়। শিপনের চোখ পড়ে রইল সেই জঙ্গলার দিকে, আর ওদিকে সেই চার পেয়ে ছায়াটা কিভাবে যেন চলে এলো তুলির মাথার উপর। ঘুষ করে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো তুলির ঘরে। তুলি চমকে যায়, বুঝতে পারে না কিছু, কিন্তু পেছনে তাকায়ও না, চলছে সে নিজের মতো। এমন সময় সাইকেলের চেইনটা সজোরে আটকে গেল, তুলি পা গেল আটকে। মনে হলো পায়ের রগে যেন ভীষণ টান লেগেছে। ও মাগো বলে একটা তীব্র চিৎকার দিয়ে তুলি পড়ে যায় মাটিতে। কিছু বুঝে ওঠার আগে তুলির পা মুচকে গেল। শিপন ঘুরে তাকায়, জঙ্গলার মোহ লাগা চোখে হঠাৎ দেখে তুলি মাটিতে পড়ে আছে। শিপন সাইকেল থামিয়ে দৌড়ে আসে তুলির কাছে। একই অবস্থা, ছুটে আসে কলেজের আরো কয়েকজন, সবাই মিলে তারপর ওকে হাসপাতালে নিয়ে যায়। কিং কর্তব্য বিমূঢ় শিপন বাসার পথে ফিরতে থাকে হাসপাতাল থেকে।
কি রে শিপন, আজ আরো দেরি?
আর বলো না, সাইকেলের চেইন আটকে তুলির যা তা অবস্থা।
সাইকেলের চেইনের সাথে আটকে?
কিছু বুঝলাম না মা, কেমন যেন একটা অ্যাক্সিডেন্ট হলো। জোরে প্যাডেল মারতে গিয়ে মনে হয় পা মচকে গেছে তুলির, আর তাতে এই অবস্থা।
তুলি এখন কোথায়?
নির্ঘাত এতক্ষণে বাসায় চলে গেছে, আমি হাসপাতালে রেখে এসেছি, পায়ে প্লাস্টার করতে হয়েছে।
বলিস কি, তাহলে তো বিশাল অ্যাক্সিডেন্ট।
তা তো বটেই।
নে, আজকে হালুয়া রান্না করেছি।
পাশের বাসায় আন্টি আসেনি হালুয়া নিতে?
যা ফাজির, না এখনো আসেনি। তাড়াতাড়ি খাওয়া শেষ কর, যে কোনো সময় চলে আসবে।
মা তুমিও না।
আচ্ছা শোন, তোর ঘরের জানালা কি তুই খুলেছিলি?
হ্যাঁ মা, কেন?
আহা, ওই ধারে তো তোর সেই জঙ্গলা দেখা যায়, তাই বন্ধ করে রাখি।
জঙ্গলার জন্য?
পোকামাকড় থাকে, বুঝলি না, জানালা দিয়ে আসবে, আরেক ঝামেলা হবে।
মজার ব্যাপার কি জানো মা?
কি?
আমার ঘর থেকে যে জঙ্গলা দেখা যায় আমি সেটা জানতামই না।
তাই নাকি? এখন আবার অ্যাডভেঞ্চার করতে যেও না।
আচ্ছা বাবা, যাবো না। হলো
হলো, যাও রেস্ট নাও।
ওকে মা।
শিপন চলে যায়, কিন্তু মায়ের মনটা কেমন যেন খচখচ করতে থাকে। এলাকায় নতুন, তার উপর জঙ্গলার পাশে নতুন বাড়ি, লোকে কি যে বলে কিছুই বোঝা যায় না, কারণ কেউই কিছু খুলে বলে না। সব মিলিয়ে ব্যাপারটা গোলমেলে মনে হয় মায়ের। শিপন তার একমাত্র ছেলে, ছেলেটার কিছু হলে নিজেকে সামলে রাখা দায় হবে। যেভাবেই হোক এই রহস্য বের করতেই হবে। ছেলেটাও বড় হচ্ছে, অসৎসঙ্গ বা অপছায় দুটোই তার জন্য খারাপ। টেবিলের খাবারগুলোর দিকে তাকিয়ে মা কিছুক্ষণ ভাবে, তারপর রান্নাঘরের দিকে চলে যায়। কেমন যেন একটা অস্বস্তি লাগছে তার, নিজের ছায় দেখি ভড়কে যাবার দশা। এই যে এখন যেমন দেয়ালে নিজের ছায় পড়েছে, তাতেই তার অস্বস্তি লাগছে। মা টেবিল গুছিয়ে প্লেটগুলো এক হাতে নেয়, তারপর রান্নাঘরের দিকে যায়। ছায়াও তার সাথে সাথে যায়, কিন্তু তার ছায়াতে যে ছায়াটা এতক্ষণ বসেছিল সে কিন্তু নড়ে না। সে যেন গেঁথে আছে দেয়ালের সাথে, নীরব দৃষ্টিতে দেখছে মাকে। সেই চার পেয়ে ছায়া, ছায়াটা ভয়ঙ্কর রকমের কালো, কিন্তু চোখগুলো টকটকে লাল, মনে হচ্ছে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে ওই চোখে। মা দেখলে ঠিক বুঝে যেতেন যে আশঙ্কার কথা তিনি ভাবছেন তা ইতিমধ্যে ভর করেছে তার ঘরে। কে জানে কি চায় এই ছায়া। আজকে কুয়াশার কাহিনী, জঙ্গলের মাঝখান দিয়ে গেছে এক রাস্তা, সেই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে প্রতিদিন শিপন এবং তার বন্ধু তুলি যায় কলেজে পড়াশোনা করতে। নতুন জায়গায় এসে গেছে তারা, কিন্তু তার মা সবসময় তাকে বারণ করে ওই রাস্তা দিয়ে যেতে, এবং তাদের পাশের বাড়ির এক আন্টি এসেও বারণ করে গেছে এবং ওই জায়গা থেকে দূরে থাকতে বলেছে। এবং আমরা দেখলাম যে সেই জায়গা দিয়ে যাবার সময় একটা কালো ছায়া শিপনের পিছু নিয়েছে, এবং রাতের অন্ধকারে যখন শিপন তার বাড়িতে ঘুমোচ্ছিল, যে রাতে জানালা খুলে দেয়, সেখানেও এসে বসেছে সেই ছায়া। কিসের সে ছায়া, কার ছায়া, আমরা কিছুই জানি না। আমরা সবই জানব পরের পর্বে গিয়ে। পরের পর্বে বিরতির পর আমি আর ফিরছি না, সরাসরি গল্পে চলে যাব। আমার সঙ্গেই যারা আছেন প্লিজ সঙ্গেই থাকবেন, আর আমাকে লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে 2221। আর যে শারমিন আছে আপনার সঙ্গে কুয়াশায়, যা চলছে রেডিও এফ এম 89.2।
পূর্ণিমা জানো?
এসব পূর্ণিমা পূর্ণিমার খবর আমি রাখি না, বাজার দর বল হর হর করে বলে দিতে পারবো।
মা কি যে বলো না।
হ্যাঁ রে,
এখন মার কথায় হাসি পায় না? মা তো বুড়ো হয়ে গেছে, তাই না?
বুড়ো? আমার মা? প্রশ্নে ওঠে না। আমার পৃথিবীর সেরা চির সবুজ।
এত ঢং না করে কি চাই বলে ফেল।
মা চলো না আজ হাঁটতে বের হই।
তোর মাথা খারাপ? এই রাতে আমি হাঁটতে বের হব?
কেন, কি সমস্যা?
রাস্তাটা তো অন্ধকার, আর তুই তো জানিস এলাকা নিয়ে লোকদের বাজে বাজে কথা আছে।
তো সেই কথায় তোমাকে ভয় পেতে হবে?
মাঝে মাঝে পেতে হয়।
আমাকে তো কত মানুষ ভয় দেখায়, তাও তো আমি জঙ্গল রাস্তা ধরে আসি।
আসো, কিন্তু আর আসবে না। আমারও কেমন যেন খটকা লাগছে।
মা তুমিও না। আচ্ছা না হাঁটো, চলো অন্তত জানালার ধারে বসি। আমার ঘরের জানালা দিয়ে নাকি জঙ্গলা দেখা যায়, ওখানে নিশ্চয় চাঁদের আলো আরো পরিষ্কার দেখা যায়।
কেন রে, অন্যখানে কি চাঁদের আলো হালকা?
না না, ওই যে গানের মতো,
আজি জোছনা রাতে সবাই গেছে বনে।
আজি জোছনা রাতে তুমি খেয়ে দে ঘুমোবে, ঠিক আছে?
মা
কোনো কথা নেই, পড়ালেখার নাম নেই, খালি জোছনা আর জঙ্গলের গল্প।
আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাতে গেলাম।
যা, আর কিছু হলে আমাকে ডাকিস।
আচ্ছা মা।
শিপনের মা চলে যায় নিজের রুমে। শিপন নিজের রুমে গিয়ে বেশ আয়েস করে বসে প্রিয় গল্পের বই নিয়ে। অনেক দিন বই পড়া হয় না, বই পড়াটা তার খুব প্রিয় অভ্যাস। শিপন মনোযোগ দিয়ে বই পড়ছে। ঠিক তখন শিপনের ঘরের পেছনের দরজার কপাটগুলো নড়ে চড়ে উঠল, খটখট শব্দ হতে থাকে। শিপন হঠাৎ লক্ষ্য করল, এটা সেই জানালা যে জানালা দিয়ে জঙ্গলা দেখা যায়। শিপন আবার পড়ায় মনোযোগ দেয়। ওদিকে জানালার খটখটানি বেড়েই যাচ্ছে। শিপন ভাবে বাইরে নিশ্চয়ই সুন্দর বাতাস, তা না হলে জানালায় এমন আওয়াজ হবে কেন? শিপন ধীরে ধীরে বিছানা থেকে ওঠে, তারপর জানালার কাছে যায়, ছিটকিনি খুলে দেয়। একটা দমকা বাতাসে জানালাটা খুলে গেল। বাহ, কি সুন্দর চাঁদের আলো! ঠান্ডা বাতাস আর চাঁদের আলোতে কি যে ভালো লাগছে শিপনের। শিপন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে। ওই তো, কত কাছে জঙ্গলের মতো জায়গাটা, দেখতে অবাক হয়ে গেল। শিপন দেখে কি আশ্চর্য, জঙ্গলের ভিতর কেমন যেন আগুন জ্বলে উঠল। কেন মনে হচ্ছে কোনো একটা বিশাল জায়গা জুড়ে আগুনটা জ্বলছে। শিপন ধীরে ধীরে আলোটার দিকে আরো মনোযোগ দিয়ে তাকায়। মনে হলো কতগুলো কাঠ জ্বলছে। কিছুতেই শিপন বুঝতে পারল না এত রাতে কি করে জঙ্গলাতে কাঠ চলতে পারে। শিপনের চোখ দেখে মনে হচ্ছে কোনো সম্মোহনী শক্তি ওকে টেনে নিয়ে যাচ্ছে সেই জায়গাটায়। শিপনের ছায়াটা আরো গাঢ় হচ্ছে গাছটার উপর, সেই ছায়ের উপর প্রকট হচ্ছে আরেক ছায়া, যার চারটা পা এবং আছে জল জলে একজোড়া চোখ।
শিপন, আমি তুলি বলছি।
কিরে, তোর পায়ের অবস্থা কি?
আর বলিস না, পায়ের লিগামেন্ট নাকি ছিঁড়ে গেছে।
এ কি করে সম্ভব, একেবারে লিগামেন্ট?
সে তো আমিও কিছু বুঝতে পারছি না রে।
খেললি না, দৌড়াইলি না, লিগামেন্ট কি করে ছিঁড়ে?
জানি না দোস্ত, মা বলছে জঙ্গলা ভূতের নজর পড়েছে।
মানে?
মানে আর কি, কতদিন যে একসাথে গেলাম তখন হয়তো কারো নজর পড়েছে।
কি বলিস দোস্ত, এ কি করে সম্ভব, এটা 2014 না।
শুন, ভূত থাকলে না 2014 তো থাকতে পারে, 1814 তো থাকতে পারে।
আচ্ছা ঘটনাটা বলবি?
দোস্ত বিশ্বাস কর, আমি কোনো ঘটনাই জানি না, এই এলাকার মানুষ ঘটনা বলতেও ভয় পায়।
উফ, তোদের যে অবস্থা। আচ্ছা শোন, আমি রাখলাম, কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে।
আচ্ছা, কিন্তু দোস্ত প্লিজ তুই আর ওই রাস্তা দিয়ে আসিস না, রাস্তাটা অপয়া।
রাস্তাও জানো না, তার বিরুদ্ধে কত অপমান।
যা ভাগ,
ভাগলাম।
ক্লাস শেষের ঘন্টা বাজলো। শিপন ব্যাগ গুছাতে গুছাতে কেটে গেল বেশ কিছু সময়। ক্লাসরুমটা বেশ ফাঁকা। শিপন ব্যাগ গুছিয়ে বের হতেই তার সঙ্গী হলো আরেকজন, সেই ছায়া। শিপনের মাথার উপর কালো মেঘের মতো ভর করে উড়ে যাচ্ছে শিপনের সঙ্গী করে। শিপন ব্যাগ কাঁধে এসে দাঁড়ায় রাস্তার ধারে, যেখান থেকে দুটি পথ দুদিকে যায়। একবার ভাবল মেইন রাস্তা দিয়ে যায়, কিন্তু জঙ্গলের দিকে তাকাতেই মনে হল না, থাক আজ না হয় জঙ্গলা দিয়েই যাই, শর্টকাট রাস্তা বলে কথা। শিপন হাঁটা শুরু করলো রাস্তা ধরে, জঙ্গলার রাস্তা। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা ভেতরে চলে গেল শিপন। বাহ, এর আগে তো কখনো এমন মনে হয়নি শিপনের, রাস্তাটা তো ভারী সুন্দর। আসলে তখন তুলির সাথে গল্প করতো বলেই হয়তো রাস্তার দিকে খেয়াল থাকতো না তার। শিপন দেখে জঙ্গলের ভিতর কেমন যেন ফাঁকা জায়গা, এটাও আগে চোখে পড়েনি। শিপন ধীর পায়ে হেঁটে যেতে থাকে সেদিকে, রাস্তা ছেড়ে বনের মাঝ দিয়ে। দেখে কেমন যেন কয়েকটা জায়গা একটু উঁচু উঁচু, শিপন আরো কাছে যায়, আরো কাছে। উমা, এগুলো তো কবর, খ্রিস্টীয় ধর্মীয় অনুসারীদের কবর দেখা যাচ্ছে অনেকগুলো। শুধু তাই নয়, কবরের পাশে আবার বিশাল জায়গা জুড়ে পোড়া দাগ, মনে হয় কিছু পোড়ানো হয়েছে। শিপন ভাবে, আচ্ছা কালকে রাতে পোড়ানোর চিহ্ন না তো। শিপন আরো কাছে যেতে চায়। তিন চারটে কবর, আবার একটা বেশ ছোট। আহারে, নিশ্চয়ই কোনো ছোট বাচ্চার, কিন্তু এত কাটা গাছ, পায়ে লাগতেই পায়ের একটা জায়গা ছড়ে গেল। আর ঠিক তখন নড়ে চড়ে উঠল উপরের কালো ছায়াটা, চোখ জলজলে হয়ে উঠল। আবার শিপনের পায়ের চামড়া ছড়ে একটু রক্ত গিয়ে পড়ল কবরের উপর, সেই শিশুটার কবরের উপর। বেশ কিছু জায়গা লাল হয়ে গেল, শিপন কিছুই দেখল না সব, শুধু ব্যথাটা বেড়ে গেল বেশ। তারপর মোহ ভাঙার মতো অবস্থা হতেই সাইকেলে উঠে লম্বা টান দিল বাসার দিকে, আর পিছনে কবরগুলো নড়ে চড়ে উঠল। আর শিশু কবরটার থেকে কালো ধোঁয়ার মতো কি যেন উঠে এলো, পুরো জায়গাটা কালো হয়ে গেল। দেখি কবরগুলো নড়ছে, পোড়া জায়গাটায় কোথা থেকে যেন কাঠ এসে জড়ো হচ্ছে, শুধু পোড়া কাঠ। মুহূর্তে কাঠের বিছানা হয়ে গেল, আর সেই কাঠের জ্বলন্ত বিছানায় নেমে বসলো কালো ছায়াটা, সেই চার পেয়ে ছায়া। জ্বলন্ত চোখগুলো আরো যেন জ্বলছে, শিপন জানতেও পারল না কিভাবে তার রক্তের ছোঁয়াতে জেগে উঠেছে শায়িত কিছু আত্মা। ওরা কারা, কি চায় ওরা, কেউ জানে। শিপন কেন যেন ঝড়ের বেগে চলে এলো বাসায়, কেন যেন তার ভীষণ ভয় লাগছে, এমন ভয় আগে কখনো লাগেনি তার। পাটা এমন ভাবে ছড়ে গেল কিভাবে, তাও আবার সে কি রক্ত। যাই হোক, বেশ অস্বস্তিকর অবস্থা। শিপন দরজায় বেল দেয়।
কি রে শিপন, আজ এত জলদি?
আজ সাইকেলটা জোরে চালিয়ে আসলাম মা।
কিন্তু খোঁড়াচ্ছিস কেন, কি হয়েছে?
আর বলো না মা, জঙ্গি কাটা লেগে পা ছিলে একাকার।
পা ছিলে গেছে মানে, পুরোই তো রক্তারক্তি কাণ্ড।
আমি খেয়াল করিনি, এখনই দেখলাম রক্ত বেয়ে পড়ছে।
বাবা তুই একটু বসতো, আমি এখনই অ্যান্টিসেপ্টিক ক্রিম নিয়ে আসছি।
আচ্ছা
দাঁড়া, তার আগে একটু গরম পানি আনি, ওয়াশ করে তারপরে ক্রিম দেব।
আচ্ছা মা।
নে বাবা, পাটা এখানে রাখ।
এভাবে?
হ্যাঁ এভাবে।
কিভাবে যে কেটে গেল কিছুই বুঝলাম না।
শোন বাবা, তোকে একটা কথা বলি, ওই রাস্তাটা দিয়ে আর আসিস না তুই, প্লিজ। সবাই বলে রাস্তাটা ভালো না, সো প্লিজ তুই ওই রাস্তাটা অ্যাভয়েড কর।
আচ্ছা মা, আর আসবো না, প্রমিস।
মাকে প্রমিস করলো শিপন ঠিকই, কিন্তু ও কি জানে যা হবার তা হয়ে গেছে। কারণ এতক্ষণে শিপনের বাসার পেছনে এসে ভর করেছে জঙ্গলবাসীরা, শিপনের জানালাটা সে কখনো দিনের বেলায় খুলে দেখেনি। তাহলে দেখত ওর জানালার সামনে ছোট্ট একটা কবরস্থান, যেগুলোর উপরে কালো রঙের চিহ্ন দেয়া। শিপনের মা যখন প্রথমে ঘরে আসে তখনই তিনি এই বিষয়টা লক্ষ্য করেছিলেন, সেজন্যই সন্ধ্যা হবার সাথে সাথে তিনি জানালা বন্ধ করে দিতেন। কবরস্থানের পাশে বাসা হওয়া মন্দ কিছু না, কিন্তু তাই বলে কালো চিহ্ন থাকবে এটা মানতে পারেননি তিনি। শুধু তাই নয়, মনে মনে নতুন বাসাও খুঁজছেন। ইচ্ছে ছিল শিপনের বাবা আসার সাথে সাথে বাসাটা বদলে নেবেন। শিপনের বাবা আসবেন সামনে ঈদে, কি আর করা, ততদিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কিন্তু ছেলেটাকে নিয়ে টেনশন আর থামছে না। ওদিকে শিপন বেশ ব্যথাই পেয়েছে, ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছে। পাটা ফুলে কেমন যেন ঢোল হয়ে আছে, শিপন কিছুতে বুঝতে পারছে না কি করে এমনটা হলো। বাইরে তাকিয়ে দেখলো সন্ধ্যা নেমে আসছে ধীরে ধীরে। মা আজকে আর আসেনি ঘরে জানালা আটকাতে, মনে হয় কাজের চাপে ভুলে গেছেন। মা এমনিতেই অনেক টেনশন করেন, কি আর করা, ঠান্ডা বাতাসটা এত বেশি না আজকে, জানালাটা লাগিয়ে দিলেই ভালো হবে, ভেবে চিনতে উঠে বসল শিপন। খোড়া পাটা নিয়ে টানতে টানতে চলে এলো জানালার কাছে, আর তখন সে আবিষ্কার করল জানালার ওপারের দৃশ্য। সে স্বপ্নেও ভাবতে পারিনি তার জানালার ওপাশে কবরস্থানের দেখা মিলবে, আর কেউ ভাবতে পারেনি ওর জন্য সেখানে অপেক্ষা করছে কয়েকটা কালো মনের আত্মা, যাদের দাফন করা হয়েছিল আর পোড়ানো হয়েছিল জঙ্গলের ভেতরে চিতায় এবং কবরস্থানে। শিপন জানেও না তার রক্তের স্বাদে জেগে উঠেছে কিছু অতৃপ্ত আত্মা। শিপন তাকিয়ে আছে সামনের দিকে, আর তার জানালার সামনে যে কবরস্থান তাকেও দেখতে পাচ্ছে চার পাঁচজন কালো পোশাক পরা মানুষ, যা আসলেই মানুষ। মানুষগুলো নিজেদের মাঝে কথা বলছে।
আজ থেকে তোদের নিস্তার নয়,
নিস্তার নয়, নিস্তার নয়।
আমরা যা চেয়েছিলাম তা আমাদের দেয়নি, মনে রেখো, এরা নিজেদের ধর্ম পালন করে কিন্তু আমাদের ধর্ম পালন করতে দেয় না।
আজ থেকে 100 বছর আগে ওদের জন্য আমাদের হত্যা করা হয়েছে, আজ আমরা এর প্রতিশোধ নেব।
মানুষের বাচ্চা যারা ধর্ম পালন নিয়ে হইচই করে তার রক্তে আমরা ছড়িয়ে দেব আমাদের বিষ, তারপর দেখব কে আমাদের ঠেকায়।
আমাদের কেউ ঠেকাতে পারেনি রাজা বয়েশ্বর, তার ছেলেকে আমরা বশ করেছি, আমাদের সাথেই তাকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে এই জঙ্গলের। আমরা আজ জেগে উঠেছি আবার, অর্ধেক চন্দ্রের রাতে আমরা আবার বেঁধে উঠব।
শয়তানের পূজা, শয়তানের পূজা, শয়তানের পূজা। চলো সবাইকে জাগিয়ে চলো।
শিপন সবার নড়াচড়া দেখছে কিন্তু কি বলছে কিছুই শুনতে পেল না। শিপন তাকিয়ে আছে কবরগুলোর দিকে, শিপনের চোখ ছানাবড়া হয়ে যায়, দেখে সামনের কবরগুলো নড়ছে। সবগুলো কবরের ওপরে কালো দাগওয়ালা চিহ্নগুলো বাতাসে ভেসে দাঁড়ায়, আর কবরের ওপরের অংশ ধীরে ধীরে আলগা হতে লাগলো। শিপন ভয়ে চিৎকার দিয়ে ওঠে, গলা দিয়ে শব্দটা জোরে বের হল না, কেমন যেন আটকে গেছে। মাও শুনতে পেল না, কারণ ওদিকে মাকে গভীর ঘুমে আটকে রেখেছে সেই চার পেছাড়াটা, তার মা প্রায় অজ্ঞান। শিপন নড়তে চড়তে পারছে না, এমন সময় দেখে জানালা দিয়ে কিছু যেন ঢুকছে, কেমন একটা চার দিয়ে বড় ছায়া। শিপন খেয়াল করে দেখল ছাটার চোখ দুটো টকটকে লাল, সে চোখ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। শিপন দৌড়াতে চায় কিন্তু পারে না, তার হাত পা সব জমে গেছে, শিপন কাঁপছে, ছাটা তার দিকে আসছে। ঠিক তখনই তখন শিবন দেখে তার জানালা দিয়ে বাতাসে ভেসে আসছে কালো কালো ধুলো। সেই ধুলোগুলো বাতাসের বেগে পাক খায়, পাক খেয়ে একটা ভয়াল ঘূর্ণিঝড় তৈরি করে। ধীরে ধীরে ধুলোগুলো মানুষের আকার নেয়, সবই এগিয়ে আসছে শিবনের দিকে। শিবন পালাবার জন্য দৌড়তে যাচ্ছে, কিন্তু না, সামনে তার বিশাল বিশাল দাঁত বলা একটা অবয়ব, সে কিছুতেই নড়তে পারছে না। আর ঠিক তখন পেছন দিয়ে তার উপর লাফিয়ে পড়ে বিশাল দাঁত নিয়ে সে চার পেয়ে ছায়া। শিবনের শুধু ক্ষীণ চিৎকার শোনা গেল। তারপর সব শুনশান।
কিরে শিপন, তোর চোখের নিচে কালি কেন?
কই, তাই নাকি?
হ্যাঁ, দেখ ভালো করে আয়নায় দেখ।
হতে পারে মা, কাল রাতে পড়ছিলাম তো।
কি বলিস, তুই তো রাতে পড়িস না।
না, ভাবলাম রাতে পড়ে দেখি কেমন লাগে। ভালোই লাগলো।
এই কি শিপন,
কি মা,
তোর গলায় দাগ কিসের?
তুমি কাল জানালা বন্ধ করেনি মা, তাই মশাই ঘর ভরে গিয়েছিল।
কি বলিস, তাই কালকে এত ঘুম পেল?
নো প্রবলেম মা, মশাই তো।
আজকে বন্ধ করে দেব।
লাগবে না মা, আমি নিজেই বন্ধ করে নেব।
আচ্ছা, আমার ভালো ছেলেটা।
মা আমি যাই, কলেজে দেরি হয়ে যাচ্ছে।
আচ্ছা।
ওকে মা, বাই।
শিবন হাসলো বটে, কিন্তু মা লক্ষ্য করলেন না শিবনের দুপাশের দুটি দাঁত একটু বড়, একটু অস্বাভাবিক। শিবন প্রতিদিনের মতো সেদিনও কলেজে গেল। কাল থেকে তার শত্রু বনে যাওয়া বন্ধু তুলিকে খুঁজে বের করল। একে একে সবাইকে শেষ করতে হবে যারা এই জঙ্গলের উপাসনার বিরুদ্ধে। তুলি আজ খোঁড়াতে খোঁড়াতে কলেজে এসেছে। শিবন সোজা চলে যায় তার কাছে।
হাঁটতে পারছিস?
হ্যাঁ দোস্ত, থ্যাঙ্কস গড যে পাচ্ছি।
আজকে তাহলে একসাথে যাব, কি বলিস?
হ্যাঁ যাব, চল।
আগে আমার চোখের দিকে তাকা।
কেন?
না মানে দেখ না, আমার চোখ নাকি লাল।
শিবনের চোখের দিকে তাকায় তুলি। আসলে শিবনের চোখটা অনেক লাল হয়েছে, কিন্তু না, চোখের লালের মাঝেও অন্য একটা ব্যাপার আছে। তুলির মাথা পুরো খালি হয়ে যায়। শিবনের চোখের সম্মোহনী শক্তিতে তুলি পুরো নাজেহাল হয়ে গেল। শিবন তুলির হাত ধরে, তারপর ব্যাগটা কাঁধে দেয় আর হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে জঙ্গলের কবরস্থানে চলে আসে শিবন আর তুলি। কবরগুলো ধীরে নড়ে চলে উঠে, ধীরে ধীরে তারা মানুষের আগায় চেহারাগুলো দাঁত দিয়ে রক্ত ঝরছে যেন। এদিকে কোথা থেকে পোড়া কাঠগুলো এসে তৈরি হয়ে যাচ্ছে। সে পর্যন্ত ইশারা দেয়, তারপর তুলে গিয়ে বসে সেই চিতাটার উপর। ছায়াগুলো নাচতে শুরু করে। শিবনের মাথার উপর শূন্যে ভর দিয়ে বসে চারপিয়ে অগ্নিচোখা ছায়াটাও শিবনের মাথার উপর শুনে ভর দিয়ে বসে। অনেকদিন পর নতুন শিকার বলে কথা। কবরের এক শয়তানের ছায়া এসে চিতাটায় আগুন দিতে যায়। আর ঠিক তখন, ঠিক তখনই,
দূর করো এই অপশক্তি, দূর করো এই অপশক্তি, বন্ধ করো, বন্ধ করো, দূর করো এই অপশক্তি।
শিবনের অপশক্তিদের অবাক করে শিবনের মা, পাশের বাসার আন্টি, মলি আর এলাকার কয়েকজন মিলে চলে এসেছে সেই কবরস্থানে। কারো হাতে গীতা, কারো হাতে ক্রস, কারো হাতে তসবি। শিবনের মা দৌড়ে গিয়ে শিবনের কপালে তসবি ছোঁয়, সাথে সাথে উপরের চার পেয়ে ছায়াটা ছটফট করতে থাকে। কিন্তু গীতা থেকে একটা পোড়া গাছের টুকরো উড়ে আসতে থাকে। আন্টির মন্ত্র আর সেই জপ সেই টুকরোগুলোকে প্রতিহত করে। শিবন কিছুই বুঝতে পারছে না, যেন পাথর হয়ে আছে, তুলিও নড়ছে না। আন্টি বলতে থাকে,
বলতে বলতে তুলিকে জড়িয়ে ধরে। কবর থেকে উঠে আসা অপশক্তিদের টানে আন্টির হাত কেটে যেতে থাকে, তাও আন্টি থামছেন না। হ্যাচকার টানে তুলিকে নামিয়ে নিয়ে এলেন চিতা থেকে। আর তখনই এলাকার লোকজন সবাই কবরগুলিতে ধর্মীয় চিহ্ন আঁকতে শুরু করল, আর ওদিকে শুরু হল আত্মার আর্তনাদ। আবার আত্মারে ঢুকে গেল কবরে, আর স্বস্তি পেল এলাকার লোকজন, আর ওদিকে জ্ঞান হারালো শিব।
ভাবি, আসলে আমি বারবার আসতাম আপনাদের দেখতে।
মানে?
মানে হলো এই এলাকার এই জঙ্গলটা অভিশপ্ত। প্রায় 100 বছর আগে এই জঙ্গলের পাশে রাজা গয়েশ্বরের রাজবাড়ি ছিল। রাজার পুরোহিত গোপনে শয়তানের পুজো করত, এটা কেউ জানত না। একবার পুজোর জন্য তাজা রক্তের দরকার হলো, তখন পুরোহিত রাজার ছেলেকে উপাসনার কাজে সামিল করে।
বলছেন কি?
জি ভাবি, এরপর একদিন পূজোর সময় ওরা ধরা পড়ে। রাজা গয়েশ্বর সবাইকে কবর চাপা দিয়ে দেয়, এমনকি নিজের ছেলেকে চিতায় পুড়িয়ে মারে এই জঙ্গলের বুকে।
কিন্তু আমার ছেলে কেন?
ওরা যুগ যুগ ধরে গয়েশ্বরের ছেলের বয়সী তাজা রক্তের সন্ধান করে। আপনার ছেলের অতিরিক্ত কৌতূহল ওকে বিপদে ঠেলেছে।
কিন্তু আপনি কি করে জানলেন তুলিকে নিয়ে শিপন জঙ্গলে গেছে?
মলি দেখেছে, মলি এসে জানায়, আর আমরা এলাকার লোকেরা আগে থেকেই এটা বুঝতে পারছিলাম। রোজ রাত্রে কবরস্থানে একটা আলো দেখা যাচ্ছিল।
ভাবি, কি বলে যে ধন্যবাদ জানাবো?
কিছু বলতে হবে না, আপাতত আপনারা আমার বাসায় থাকেন, আর পাশের ফ্ল্যাট খালি হলে সেখানে উঠে যান আগামী মাসেই। এ বাসায় না থাকাই ভালো।
ঠিক আছে ভাবি।
এই তো শিপন চলে এসেছে, কেমন লাগছে বাবা?
অনেক ভালো আন্টি।
আপনারা মা ছেলে গল্প করেন, আমি মলিকে পড়তে বসাই, আসি।
আন্টি বিদায় নিয়ে চলে যায়, স্বস্তির শ্বাস ফেলে মা। শিপনের জন্য দুধ বানাতে রান্নাঘরে যায়, ছেলেটার উপর দিয়ে অনেক ঝক্কি গেল। আর ওদিকে শিপন বসে আছে, ওর ঘাড়ের পেছনে কেমন যেন কিছু ঘন লোম জেগে উঠেছে। লোমগুলো শিপনের ঘাড়ের কামড়ের দাগ ঢেকে ফেলে। শিপন কিছুই টের পেল না, শুধু তার চোখের মণি কিছু সময়ের জন্য লাল হয়ে গেল, একেবারে আগুনের মতো টকটকে। বন্ধুরা, শেষ হইয়াও হইল না শেষ, এরকম একটা অবস্থা মনে হলো আসলে গল্পটা শেষ হয়ে গেছে। আমরা দেখলাম যে শিপনের মা এবং আন্টি তারা সবাই মিলে সেই অপশক্তিকে রোধ করেছে, কিন্তু রোধ করে গেলেও কি যেন একটা রয়ে গেছে। অর্থাৎ শিপনের শেষ দিকে যে অবস্থাটা দেখলাম, যে তার ঘাড়ের কাছে কেমন যেন কিছু ঘন লোম জেগে উঠেছে এবং তার ঘাড়ে একটা কামড়ের দাগ ছিল, অর্থাৎ সেই ভূতপ্রেত জাতীয় কিছু তার কামড়ে তার রক্ত খেয়েছিল। সেখান থেকেই হয়তো শিপন আবার অন্য কিছু হতে পারে, নাকি হবে জানি না। আমরা চেষ্টা করব, বা আমাদের যে স্ক্রিপ্ট লিখেছেন রুম্পা, হয়তোবা সামনের কোনো পর্বে আবার শিপনকে নিয়ে হাজির হতে পারে, হতেও পারে। কিন্তু আজকে গল্প এখানেই শেষ, কিন্তু ফিরে আসবো একটু পরে ছোট্ট একটা বিরতি নিয়ে, অর্থাৎ রাত একটা বিরতির পর। আজ শামিন আছে আপনার সঙ্গে কুয়াশায়, আর আমাকে লিখবার ঠিকানা 2221, যে কোনো মোবাইল থেকে সঙ্গেই থাকবেন। স্বাগত সবাইকে কুয়াশায়। আজকে শুনছিলাম আমরা কুয়াশার মূল কাহিনী, যা একটু আগে শেষ হয়ে গেল, এবং আমি যেটা বলছিলাম যে শেষ হইয়া হইল না শেষ। আশা করছি রুম্পা হয়তোবা আগামীতে এটির পরের পর্ব একবার নিয়ে আসবে। তো যাই হোক,
অনেকে লিখেছেন সেরকম, আদৌ যে নিয়ে আসবেন তাহলে কিন্তু আমরা সমাধান কিন্তু দেখে ফেলেছি যে অপশক্তিকে রোধ করা হয়েছে, কিন্তু শেষটা আমার কেমন জানো, শিপনের শেষের দিকে চোখ লাল হয়ে যাওয়া, ঘাড়ের কাছে কিছু চুল গজানো, সেই কামড়ের দাগটাকে ঢেকে ফেলা, সব মিলে কেমন যেন একটা অন্যরকম ব্যাপার ছিল। আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল আজকে কুয়াশা শুনতে এবং অসাধারণ সাউন্ড। যাই হোক, আবারও জানিয়ে দিচ্ছি আজকে কুয়াশার কাহিনী এবং নাট্যরূপ দিয়েছেন সৈয়দা রুম্পা ফারজানা জামান, আর অভিনয়াংশ বা নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবেদ শাড়ি, আর সাউন্ডে ছিলেন, অসাধারণ যে সাউন্ড শুনতে পাচ্ছেন সেটা তৈরি করেছেন আমাদের সাউন্ড এডিটর খালিদ। এবং পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানাচ্ছি বা জানিয়ে দিচ্ছি, যারা অভিনয় করেছে তাদের নাম রনি, কুমকুম, বর্ণা, মৌ এবং সেতু। আর এখন চলে যাব আমাদের বন্ধুদের SMS পড়তে। আর কাহিনীটি কেমন লেগেছে সেটা এখন এই মুহূর্তে জানাতে পারেন, ফেসবুকের ফ্যান পেজও জানাতে পারেন, আপাতত লিখে পাঠাতে পারেন আমি যতক্ষণ আছি। এই মুহূর্তে পাঠিয়েছে তারিম বিকর্ণেশন স্কুল থেকে, আপু আজকে আমার বার্থডে, হ্যাপি বার্থডে তারিম। আর লিখেছেন মোহাম্মদ আবির হোসেন ইপিজেড এলাকা থেকে, আজ খুব ভালো লাগলো এই স্টোরি শুনে, থ্যাংক ইউ আপু অ্যান্ড থ্যাংকস কুয়াশা টিম। জয়া লিখেছে চিটগং থেকে, হাই আপু, ইটস রিয়েলি আ অসম স্টোরি, তবে কেমন যেন অদ্ভুত লাগছে, লাইক আনফিনিশড, না আনফিনিশড না, একটু একটু রহস্য রেখে দিয়েছে রুম্পা কাহিনীতে, আনফিনিশড না, ফিনিশ তো হয়ে গেল তাদেরকে, ভূতগুলোকে বা প্রেতাত্মাগুলোকে বা অশারীরিকগুলোকে রোধ করা হয়েছে, তাদের নির্মূল করা হয়েছে, কিন্তু তারা যেহেতু শিপনকে আঘাত করেছিল বা আহত করেছিল, কামড় দিয়েছিল, সে কারণে শেষটা একটু কেমন, যেটা আমরা ওয়্যারউলফ বা ড্র্যাকুলা বা ভ্যাম্পায়ারের কাহিনীতে দেখি যে ফুল মুনে তাদের দাঁত বেরিয়ে যায়, সেরকম একটা কিছু, তো সেটা ধরে নেওয়া যেতে পারে ওই ধরনের কিছু একটা হবে, আনফিনিশড অ্যাবসলুটলি না। নিপা লিখেছে, ক্লাস টু এর এক্সাম খাতা দেখছিলাম কুয়াশার গল্প শুনে, খুব ভয় পাই, যে কম নম্বর পেয়েছে তাকে বেশি নম্বর দিয়েছি, এটা খুব ভালো ছিল। শারমিনাপু এক্সট্রা সুন্দর কারণে শুনতে কষ্ট, এক্সট্রা সাউন্ড হবে, হ্যাঁ কারণে সাউন্ডটা না দিলে বেশি ভালো লাগবে শুনতে, না এটা একদম সাউন্ডটাই তো আসল কারণ, আমরা তো এখানে দেখাতে পারছি না কিছু, সুতরাং আমাদের নানা রকম সাউন্ড এফেক্টস দিয়ে, সাউন্ড বাইটস দিয়ে জিনিসটাকে একেবারে মানে এমন ভাবে তৈরি করতে হয় যাতে যারা শুনে তারা বুঝতে পারে যে কি হচ্ছে, ছবির মতন চোখ বন্ধ করে দেখতে পায়। এটা বোধ হয় এইটার সঙ্গে আমি একেবারে একমত হতে পারলাম না, কারণ এরকম কথা আজ পর্যন্ত কেউ লেখেনি একমাত্র আপনি ছাড়া। এনিওয়েজ, মিরপুর থেকে তুষার লিখেছে, তুষার ছায়া লিখেছে, গল্পটা শুনে ভীষণ ভয় লাগলো, ঘটনা কি সত্যি হতেও পারে সেটা আমি বলবো না, সত্যি না মিথ্যা। নিপা লিখেছে, আচ্ছা ক্লাস টু নিপা একটা ভূত লিখেছে চিটগং থেকে, ভূত খারাপ আছে না, ভূত খারাপ আছে, ভালো আছে, ভালো ভূত মানুষের উপকার করে। যাই হোক শ্যামিনাপু, তোমার পেছনে কি, আমার পেছনে ABC রেডিও FM 89.2 সেটাই লেখা আছে, আর আমার পেছনে কিছু নেই, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি এত ভয়ের গল্প বলি সবাইকে, সবাইকে গল্প বলতে বলতে, ভয়ের গল্প বলতে বলতে, ভয় দেখাতে দেখাতে আমি ভয় জিনিসটাই ভুলে গেছি এখন, এখন আর আমি ভয় পাই না, একসময় খুব ভয় পেতাম, এটা সত্যি কথা। হাই আপনি, আমি তীর্থ, নাইস স্টোরি, থ্যাংকস কুয়াশা অ্যান্ড, আচ্ছা আর রিমন রায় লিখেছে চিটগং থেকে, আপু অনেক ভয় পেলাম। প্রিয় লিখেছে চিটগং থেকে, আপু এক্সাম চলছে তারপরেও কুয়াশা শুনছি, অসম লাগছে, অসম লাগছে। আচ্ছা বিবিদ লিখেছে, কেমন আছো আপু, আজ কুয়াশা খুব সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ বিবিদ। রাতের পাখি উত্তরা থেকে, শ্যামিন আপু খুব ভয়ঙ্কর না ভয়ান্ন লেগেছে, তুমি ভয়ঙ্কর কাহিনী, অনেক ভয় লাগছে, চোখ বন্ধ করে আছি এখনো, আজকে আর চোখ খুলোই না, একেবার চোখ বন্ধ করতে গিয়ে তুমি ঘুমিয়ে যেও। আমি রাসেল ভুলতা থেকে, তুহি মেরে মন্দির, তুহি মেরে পূজা, তুহি মেরে সব, তুহে কুয়াশা, শারমিন আই লাভ ইউ। আচ্ছা থ্যাংক ইউ, এত হিন্দি গানের সঙ্গে কুয়াশাকে না মিলিয়ে এমনি লিখলেই হয়। রকিবুল আলম রাজু আপনি লিখেছেন, আপনার প্রথম গল্পটা খুব ভালো লেগেছে, ধন্যবাদ। ওয়াও, আ ঘোস্ট আর্মি, দিস ইজ টু অসম, দ্য ঘোস্ট ওয়ার লাইক আ কম্বিনেশন অফ ডেমনস অ্যান্ড ভ্যাম্পায়ার্স, এথিকা লিখেছে, থ্যাংক ইউ এথিকা। সেমন্তী লিখেছে, আপু এন্ডিংটা বুঝলাম না, শিপনের কি হলো? শিপনের কি হলো? আচ্ছা এই জিনিসটা তোমরা কি ভ্যাম্পায়ার ছবি বা ভয়ের ছবি দেখো না, যে শেষের দিকে একটা কিরকম থাকে যে আবার কিছুটা হতে পারে বা কিছু সেরকম? আমি তো বললামই হয়তো আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসতে পারি এটার। শাকিলা লিখেছে, সুমি ফ্রম চিটাগং খাগড়াছড়ি, হাই আপি, আমি তোমার নিউ ফ্রেন্ড, আমাকে ওয়েলকাম করো, আমি তোমাকে খুব লাইক করি। ওয়েলকাম শাকিলা। তানভীর লিখেছে, নিউজ কার্ডেন থেকে, আপু নেক্সট সোমবার আমি বিদেশ যাব, গুড বাই বিলাভেড কুয়াশা টিম, আমায় মনে রাখবেন। নিশ্চয় মনে রাখবো। তো তানভীরকে একেবারেই ফর গুড চলে যাচ্ছেন সেটা কিন্তু লেখেননি, যদি ফর গুড চলেও যান কুয়াশা কিন্তু আপনি চাইলেই শুনতে পারবেন আমাদের ওয়েবসাইট লগ ইন করে abcradiopd.fm এ। সুতরাং আপনি কুয়াশা যেখানেই থাকেন পৃথিবীর কোথাও গেলে মিস করবেন না, শুধু আপনার SMS টা আমরা মিস করবো, সেটা আমরা পাবো না। সৈকত চিটাগং থেকে, কিন্তু আপনি ফ্যান পেজে লিখতে পারবেন। আচ্ছা সৈকত লিখেছে, চিটাগং থেকে, দিদি কুয়াশা টিমকে অনেক থ্যাংকস, খুব ভয় পেয়েছি আজকে। মমিন খান লিখেছে, আপু গল্পটা অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। মোহাম্মদ কায়সার কাশফি লিখেছে, চিটাগং থেকে, আপু আজ আমার অবস্থা খুব খারাপ, বিকজ আমার পাশে জানালা, ক্লাস জানালা থেকে, জানালাতে ক্লাস নেই, আত্মার ভয়েসগুলি খুবই ভয় ছিল, সব মিলিয়ে থ্যাংকস কুয়াশা টিমকে। স্বপন নারায়ণগঞ্জ থেকে, আই লাভ কুয়াশা টিম, বাট বিকজ অব দ্য মিউজিক অ্যান্ড আই লাইক টু শেয়ার নারায়ণগঞ্জ সিটি। আমি এইটু সেটা আমি কিছুই বুঝতে পারলাম না। নাহিদ লিখেছে, চিরং থেকে, আয়সা আমিন আপু আজকে কুয়াশা খুব অসম হয়েছে, ধন্যবাদ। প্রিয়া মহাখালী থেকে, আপি টুডেজ স্টোরি ইজ জাস্ট অসম, আমি মনে হয় জানালা আর কখনো জানালা খুলতে পারবো না, আপি আমার ফ্রেন্ড টিনা হিয়া, ওদেরকে হাই বলে দাও আপি। হাই টিনা, হাই হিয়া। আর ইমরান হোসেন খান চিটাগং থেকে লিখেছে, হাই আপুনি, হাওয়ার ইউ, নাইস স্টোরি, থ্যাংকস টু কুয়াশা টিম অ্যান্ড স্পেশালি থ্যাংকস টু ইউ ফর ইউর ভয়েস, ইউ আর মোস্ট ওয়েলকাম ইমরান। আর ইলহাম লিখেছে, শামিন আপু স্টোরিটা অসম হয়েছে, রুম্পা ফারজান আপু রক্স, এক্স্যাক্টলি। হাই কুয়াশা, কুয়াশা রানী শারমিন আপু, আমি থুইচিং মারমা কাপ্তাই থেকে, ভয়ে গলাটা শুকিয়ে গেছে, পানি খেতে যেতে খুব ভয় পাচ্ছি। এটা একটা কমন ব্যাপার সোমবার রাতে সবার জন্য যারা কুয়াশা শোনেন নিয়মিত। আশা লিখেছে, নারিন্দা থেকে, আপু কাল আমার এক্সাম, তাই প্রথম থেকে শুনতে পারিনি, একটু প্রথম থেকে বলবে প্লিজ, আমি মাঝখানে বলে দিয়েছিলাম প্রথম থেকে, তুমি পরে শুনে নিও ABC আর্কাইভ থেকে, আমাদের যে পেজটা আছে সেটার আর্কাইভ থেকে তুমি শুনে নিতে পারো, আমাদের যে ওয়েবসাইটটি আছে। শ্যামিন আপু, আমি কোনোদিন কুয়াশা শুনে ভয় পাইনি, কিন্তু আজকের গল্প শুনে আমার রক্ত হিম হয়ে গেছে, হিম হয়ে যাচ্ছে। মোহাম্মদ মাসুম বিল্লাহ সাদিক, আচ্ছা রক্ত হিম করার মতোই গল্প ছিল আজকে। আচ্ছা লিখেছে, হ্যালো শারমিন আপু, আমি পাগলু শারমিন, টুডে ইজ মাই বার্থডে, আই লাভ ইউ আপু। আমি সাইমনের স্টোরিটা জানি, ফিল্মের নাম যেখানে ভূতের ভয়, সেখানে তিনটা গল্প আছে, নট অনলি ব্রাউন সাহেবের বাড়ি, ব্রাউন সাহেবের বাড়ি সত্যজিতের খুবই বিখ্যাত একটি গল্প, ভয়ের গল্প, নারায়ণগঞ্জ থেকে লিখেছে। আচ্ছা আর সাইম লিখেছে, চিটাগং থেকে, আমি আর আমার ফ্রেন্ড, কিন্তু ফ্রেন্ডের নামটা আমি একটু পড়তে পারছি না, RADDH মানে কি আমি বুঝতে পারলাম না, এনিওয়েজ যেটাই হোক কুয়াশা শুনছি খুব ভয় লাগছে। স্বাধীনা ফ্রম চিটাগং, আচ্ছা আপি এরকম একটা গল্প আমি শুনেছিলাম, কিন্তু আজকের গল্পটা এত ভয়ানক যে আমি জানালার দিকে তাকাতেই পারছি না। মুমুনিসা লিখেছে, সো স্কেরি স্টোরি, ক্যান বেয়ার দিস, ইটস জাস্ট অসম, রুম্পা আপা অ্যান্ড শেগুফতা আপা, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ, লাভ কুয়াশা অ্যান্ড লাভ শারমিন আপু। ইয়েস, ডিজে নজরুল ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন, শারমিন আপু আমরা পাঁচ বন্ধু একসাথে শুনছি, মোহাম্মদ রানা, মোহাম্মদ মামুন, মিষ্টি আর হাদিস। ওকে, সাজ্জাদ ঢাকা থেকে লিখেছে, আমার গার্লফ্রেন্ড সঞ্জিদাকে হাই বলে দাও, হাই সঞ্জিদা। একজন অনেকগুলো SMS পাঠালে কি করে বাকিদেরটা দেখতে পাবো। রুবেল লিখেছে আরামবাগ থেকে, আপু আমি একা একা সাততলার ছাদে বসে শুনছি, খুবই ভয় পাচ্ছি। খুব ভালো জায়গায় বসে শুনছ, আমি জীবনেও সাহস পেতাম না। হাই শারমিন আপু, আই এম বস আপু আই এম বস শারমিন আপু, তুমি তাইবাকে হাই বলে দাও। আপু তোমার ভয়েসটা মিষ্টি, কি বলবো আর জানি না। আচ্ছা ঠিক আছে, হাই সাইদা, সাইদাই তো নাকি তাইবা, সরি। মোহাম্মদ জাকির লিখেছে, জাকির শেখ লিখেছে মিরপুর থেকে, এক শারমিন আপু কোন খারাপ একটা আগুনের কাছে যেতে পারে না, কোনো খারাপ কিছু আগুনের কাছে যেতে পারে না, এটা সবসময় ঠিক না। এটা জানি না আমি এরকম কথা, আমি অনেক ভয়ের গল্পের মধ্যে দেখেছি যে অনেক সময় অনেক কিছু আগুনের কাছে যায়। হ্যাঁ, কিছু কিছু ভয়ের ছবিতে দেখি বারবার যে আগুনের কাছে ভূত যেতে পারে না, সেরকম কিছু সব ক্ষেত্রে ঠিক না। এটা খুব পাওয়ারফুল কোন ভূত ছিল যে আগুনকে ভয় পায় না। কোহিনুর প্যারিদাস রোড থেকে, বাংলা বাজার থেকে লিখেছে, হাই শাবিন আপু কেমন আছো, স্টোরিটা খুব অসম এবং খুবই ভয় লেগেছে, তোমাকে অনেক থ্যাংকস আমার পক্ষ থেকে, কুমকুম আপাকে ধন্যবাদ। হ্যাঁ কুমকুমকে জানিয়ে দেবো। রুবেল চিটাগং আগ্রাবাদ থেকে লিখেছে, হাই শারমিন আপু, হাউ ইউ আপু, ওই ছায়াটা কি ভূত? এক্স্যাক্টলি সেটা ভূতই ছিল। আর সজি পলাশ সাহা তেজকুনি পাড়া, আই লাভ শারমিন আপু, আই লাভ কুয়াশা, আজকের কুয়াশার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অসম ছিল, গল্প শুনে যদি ভয় লাগে, গল্প শুনে যতই ভয় লাগে ততই মজা পাই। সজীব যাত্রাবাড়ি থেকে, আপু আজকের কুয়াশা খুব ভালো লেগেছে, আই লাভ কুয়াশা। আপু আমার সব বন্ধুরা আগে নেশা করত, আমি তাদের কুয়াশার কথা বলাতে তারা এখন রাত ভরে কুয়াশা শুনে, আই লাভ কুয়াশা। জুয়েল রানা স্বামী অনেক ধন্যবাদ। কুয়াশা শুনে যদি অন্য কোনো খারাপ নেশা থেকে দূরে থাকা যায় তাহলে এর চাইতে বড় প্রাপ্তি আমার জন্য বা এবিসির জন্য এবং কুয়াশা টিমের জন্য আর কিছুই হতে পারে না। সীমা লিখেছে, আপু তুমি দেখতে সুন্দর বাট আমি এতদিন তোমাকে যেভাবে কল্পনা করেছিলাম তেমন না, তুমি দেখতে ঠিক তোমার মতো, অনেক ধন্যবাদ। আপু আমার এটা পড়েছি আমার সব বন্ধুরা, ইয়ামিন যাত্রাবাড়ি থেকে, আপু আজকে স্টোরিটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে, অ্যান্ড লাভ ইউ কুয়াশা অ্যান্ড এবিসি অলওয়েজ। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি বন্ধুদেরকে, আমি এসএমএস পড়া শুরু করেছিলাম সেই মুহূর্তে যেটা এসেছিল সেটা থেকে আমি পেছন দিকে যাচ্ছি, অর্থাৎ কুয়াশা চলাকালীন যারা এসএমএস পাঠিয়েছেন তাদেরটা পড়ছি এখন। হাই শারমিন আপু, হাউ আর ইউ, আমি যুদ্ধ শামীম আকাশে অনেক বৃষ্টি কুয়াশায় তোমার অপরূপ সৃষ্টি। আচ্ছা একটা কবিতা বা ছন্দ মিলিয়ে কিছু লিখতে চেয়েছিলে বোধ হয়, যেটা আমি তুমি হয়তো সুন্দর করে লিখেছো কিন্তু আমি ইংরেজিতে বাংলা একটু অদ্ভুতভাবে এসেছে লেখাটা তাই পড়তে পারলাম না। বৃষ্টি চিটাগং থেকে, অনেক ইন্টারেস্টিং ফিল হচ্ছে, কাহিনীটার নাম অভিশপ্ত ছায়া অথবা বিপদের ছায়া হলে ভালো হয় না। আজকের গল্পের নাম হচ্ছে ভয়ঙ্কর পথ বা ভয়ের পথ। সিংকদা কেমন নাম, নসিদি থেকে, কেমন আছো আপু, তোমার ভয়েসটা খুব ভালো লাগে, আই লাভ ইউ সো মাচ আপু, গল্প শুনছি ভয় লাগছে, আর আমার ফ্রেন্ড এলমা জুমা পৌশিও ওরাও শুনছে। ওকে সুমি লিখেছে, আগের সপ্তাহে আমি কি বলনি আমি লেখাটা বুঝতে পারলাম না, আবার লিখে পাঠাও। জাহিদ হোসেন লিখে, নিলয় লিখেছে, আপু আচ্ছা, অরিন্দম ধর লিখেছে, আপু ভয় লাগছে, ভয় লাগছে না একদম, এই ফার্স্ট ব্যক্তি যার ভয় লাগছে, তুমি অনেক সাহসী তাহলে। শারমিন আপু আমি অন্তু, মানডে রাতে বসে থাকি হেডফোন মোবাইল হাতে আরো নিয়ে এক ঝুড়ি আসা, শুধু অপেক্ষায় থাকি কখন শুনব, কখন শুনব কুয়াশা। বাহ, মুমুনিসা লিখেছে, ওয়াইড ইজ শিপন্স ড্যাড, এটা চলাকালীন মধ্যপ্রাচ্যে থাকেন তিনি, বলা হয়েছিল একবারে শিপনের বাবা প্রবাসী মধ্যপ্রাচ্যে থাকেন, তুমি হয়তো খেয়াল করনি। আচ্ছা বাসেদ বনানী থেকে, ঢাকা বনানী ঢাকা থেকে, শারমিন আপু আমি তোমার কুয়াশা শুনতাম কিন্তু এসএমএস করতাম না, আমার এসএমএসটা পড়ে গুড নাইট বলে দিই। ওকে গুড নাইট বাসেদ, আর ভালো থেকো। আচ্ছা সিলেটি পুয়া মতিউর লিখেছে গাজীপুর থেকে, আপু ভালো লাগছে, থ্যাংকস, আমার হাওয়া বদলের নিয়মিত শ্রোতা। আচ্ছা শাকিল লিখেছে, শাকিল বর্ষা থেকে লিখেছে, সিলেট থেকে, শামিন আপু আমরা একটি গল্প লিখেছি কিন্তু কিভাবে পাঠাবো, এসএমএস করে পাঠানো যায় না, আমাদের একটি ইমেল অ্যাড্রেস আছে kuasha fm8920@gmail.com, আবারও বলছি kuasha fm8920@gmail.com।
অথবা তুমি এবিসির যে ঠিকানা আছে, আমাদের মেইল অ্যাড্রেস আছে, সেখানে মেইল করে পাঠাতে পারো অথবা পৌঁছে দিয়ে যেতে পারো। আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, তুমি লিখে নাও প্লিজ। ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও 99, এবিসি রেডিও সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। সমুদ্র লিখেছে, আই লাভ কুয়াশা, আই লাভ কুমকুমস ভয়েস, কুমকুম কুমকুমকে খুব ভালো লাগে কুয়াশাতে। সৈকত লিখেছে চিটাগং থেকে, হাই দিদি কেমন আছো, শুনছি কুয়াশা। কালীগঞ্জ থেকে সোহেল রানা, আমি অনেকগুলি SMS লিখেছি, একটা SMS পড়েননি, এই SMS টি পড়েন আপু, আমি আপনার ভালো বন্ধু। আচ্ছা পড়ে দিলাম। মিলন লিখেছে কেরানীগঞ্জ থেকে, হাই আপু, আমি মাছ ধরছি আর কুয়াশা শুনছি। ওরে বাবা, ভূতের কথা মনে পড়ে গেল, পিছন থেকে মাছ, মেছো ভূত, মাছ ধরতে গেলে মেছো ভূত আসে। মিলন কেরানীগঞ্জ থেকে, হ্যাঁ এটা লিখেছে, মাছ ধরতে গেলে মাছ ধরছে সে আর কুয়াশা শুনছে। নাফিস লিখেছে, নাফিস আজকাল লিখেছে, কুয়াশা দারুণ ভীতিকর হবে, আজকের কুয়াশা দারুণ ভীতিকর হবে। ওকে, তাই হয়েছে। নিশি লিখেছে, আমি আর আমার হাজবেন্ড দুজনে অনেক অনেক দিন ধরে, হাজবেন্ডের সঙ্গে দেখা হবে কি না, আমি দেখা হবে না, আমি তুমি না খুব অগোছালো করে লিখেছো ভাই, আমি ভালো করে পড়তে পারলাম না। তুমি যেটা লিখতে চাইছো সেটা হচ্ছে, তারপর তোমার কোন ঝামেলা আছে বা ঝামেলা হচ্ছে, তারপরেও তুমি কুয়াশা শুনছো, অনেক ধন্যবাদ তোমাকে, এটুকু আমি বুঝতে পেরেছি। আচ্ছা, সুমন খান চাটগাঁও থেকে, না কি গঞ্জ এটা, আমি ঠিক লিখে, আচ্ছা যাই হোক, শ্যামিন আপু লাইট অফ করে কুয়াশা শুনছি, কুয়াশাতে গল্প পাঠানো যায় কিভাবে, কুয়াশা অসম, আমি একটু আগে বলে দিয়েছি কি করে কুয়াশাতে গল্প পাঠানো যায়, নাইস স্টোরি, বিউটিফুল অ্যান্ড গুড, এটা লিখেছে নাহি। তাপস আমবাগান থেকে সালাম জানিয়েছে আমাকে, লিখেছে আমি কুয়াশাতে ভয়েস দেব, আজকে ভয়েস আমার নাম্বার আছে, নাম্বার জানিয়েছে, তুমি যোগাযোগ করো আমাদের সঙ্গে। ফেনি থেকে বাবু লিখেছে, হাই শারমিন আপু কেমন আছো, আমার জন্য দোয়া করো, আমার, হ্যাঁ অবশ্যই তোমার জন্য দোয়া করছি, লিখেছে আমার খুব ভয় করছে। সুমন লিখেছে আরো একজন, সুমন, শারমিন আপু আজকের গল্পটা অনেক ভালো লেগেছে, তারপরও ভয় লাগছে তারপরও শুনছি, আমার নাম অনামিকা আর আপু আমি তোমাকে অনেক ভালোবাসি আর কুয়াশাকেও ভালোবাসি, অনেক ধন্যবাদ অনামিকা তোমাকে। জুয়েল লিখেছে গাজীপুর থেকে, আমি আই লাভ কুয়াশা শারমিন আপু, তোমার ভয়েস অনেক সুন্দর, তোমার অনুষ্ঠানও সুন্দর, তোমার কি ভয় করে না, আই লাভ ইউ শারমিন আপু অ্যান্ড কুয়াশা, না আমার ভয় করে না, ভয় করলে তাহলে আমি আয়োজন করতেই পারতাম না। আরমান ফটিকছড়ি থেকে, শারমিন আপু আমার খালাতো ভাই রিমন ও মিনহাস তারা দুজন ভীষণ দোস্ত হয়ে গেছে, প্লিজ আপনি তাদেরকে বলুন ভালো হয়ে যেতে। আমি কিছু বুঝলাম না, হোয়াট এভার। রকি লিখেছে, আপু প্লিজ বিপি কে একদিন কুয়াশায় নিয়ে আসো, খুব মজা হবে, না কুয়াশা তাহলে তো মজার হয়ে যাবো, তাহলে কারো ভয় লাগবে, সেটা হাসি ঠাট্টা শুরু হয়ে যাবে, বরং প্রেম রোগী আমরা কুয়াশার এই সাউন্ড এফেক্ট দিয়ে বিপিকে যে ভয় দেখে সেটা অনেক মজা। আর বিপি তো থাকতে 5 মিনিটের বেশি থাকতেই পারবে না এখানে, এত ভীতু। মুরা চিটাগং থেকে, আপু আপনাকে আমার, আপনি কি আমার সাথে রাগ করেছেন, শুক্র ও শনিবারে অনেক SMS পাঠিয়েছি, একটা SMS ও পড়েননি, যদি ভুল করে থাকি ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। না মুরাদ, আমি একটু রাগ করিনি, আমি আসলে সামহাও মিস করে গেছি অথবা পাইনি, আমি সাধারণত হওয়া বদলে সব SMS পড়ি, তবে হ্যাঁ শনিবার দিন আমাদের SMS পড়ার চাইতে ফোন কলস গুলি নেয়ার বেশি থাকে, তারা থাকে, শনিবারে মিস হতে পারে, কিন্তু কুয়াশায় বা হওয়া বদলে কখনো SMS মিস হয় না আমার, আমি সব সময় চেষ্টা করি সব বন্ধুদের SMS পড়বার, এবং আমি রাত জেগে কুয়াশা এবং প্রেম রোগে আমাকে থাকতেই হয়, আর কুয়াশা কিছুটা অংশ রেকর্ডেড থাকলেও বাকি সময়টাতে আমি উপস্থিত থাকি, আমি একেবারে সবার SMS পড়ে দিয়ে বিদায় জানিয়ে বাড়ি চলে যাই, আমি শুধু রেকর্ড করে শো চালিয়ে দিয়ে বাড়ি বসে থাকবো সেই কাজটা কিন্তু আমি করি না ভাই। নোমান খান চিটাগং কলেজিয়েট স্কুল থেকে লিখেছে, কলেজ স্কুলের হোস্টেল থেকে লিখেছে, শামিন আপু আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে শুনছি, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ তোমাদেরকে। রকি লিখেছে, আপু প্লিজ আবারও বিপিকে, আচ্ছা ঠিক আছে, বিপিকে সত্যি নিয়ে আসবো একদিন। সোহেল খান লিখেছে, আই কুয়াশা অ্যান্ড শামিন আপু, আর
হ্যালো শামিন আপু, আমার নাম জামিরউদ্দিন জনি, আমি তোমার নিউ ফ্রেন্ড। আমি কুয়াশার 23 পর্ব শুনেছি, বাট SMS প্রথম করলাম, সো আমার SMSটা পড়লে খুশি হব, অনেক ধন্যবাদ। আমি লিখেছি ঢাকা থেকে, আপু আমার অনেক জ্বর, তারপরও তোমার কুয়াশা মিস করলাম না। আচ্ছা এখন আমি একটা কথা বলি, আমিও কিন্তু আজকে গতকাল রাত থেকে আমার জ্বর, আমার গলা শুনে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আমিও কিন্তু মিস করিনি, আমিও কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে থাকবো বলে, কুয়াশার গল্প শোনাবো বলে। এনিওয়েজ আমি দোয়া করছি যাতে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। গেট ওয়েল সুন এন্ড টেক কেয়ার। নুরমি লিখেছে ঢাকা থেকে, শামিন আপু আজকে 2nd September, আমার বার্থডে, আমাকে উইশ করো প্লিজ, হ্যাপি বার্থডে নুরমি। তুহি থুই চিং মার্মা লিখেছে কাপ্তাই থেকে, হাই আপু কেমন আছো, আজ খুব ভয় পাচ্ছি। মামুন খান ফ্রম ধানমন্ডি জিগাতলা থেকে লিখেছে শামিন আপু অনেক দিন পরে কুয়াশা শুনছি, খুব ভয় করছে। লাকি লিখেছে খাগড়াছড়ি থেকে, কেমন আছো, আমি ভালো আছি লাকি, আমি তোমাকে অনেক দিন ধরে শুনছি বাট আজকে প্রথম SMS করলাম, আই লাভ কুয়াশা। ওকে ধন্যবাদ তোমাকে। হাই আপি চিটগং থেকে, নামটা কি দেখি, আগে নামটা দেখিনি, ক্লাস 7 এ পড়ো লিখেছ, তোমার নাম কই? আচ্ছা লিখেছে আমার স্কুলের তোমার হাই স্কুল কিভাবে লিখেছ, আমি কিচ্ছু পড়তে পারিনি, আই এম সো সরি। আপু কেমন আছো, আমার জন্য দোয়া করো, জিশান কক্সবাজার থেকে, নিশ্চয় করব। শিফাত লিখেছে কক্সবাজার থেকে, বল আমার SMSটা পড়ুন, আজকের কুয়াশা শুনতে খুবই ইচ্ছে করছে, বসে রয়েছি, এটা কখন এসেছিল, তো কুয়াশা আসবার আগে কি? হ্যাঁ আমি একদিন পেছন লেগে যাচ্ছি। আর রাবণ লিখেছে মা বলছিল কি যেন, ওকে। আর ইকবাল লিখেছে সাভার থেকে, আপু আগামীকাল রাজা হরিশ্চন্দ্রের প্যালেসে যাচ্ছি, ভালো কথা, দেখো সেখানে কোনো ঘটনা ঘটে নাকি ভয়ঙ্কর কোনো। সপ্ত লিখেছে ফ্রম রামপুরা থেকে, আপু আমি সব শো বাদ দেই কিন্তু কুয়াশা আর প্রেম রোগ কখনো বাদ দেই না, থ্যাংক ইউ সো মাচ সপ্ত। তানভীর চৌধুরী লিখেছে আপু কেমন আছো, প্লিজ আমার বেস্ট ফ্রেন্ড কে হাই বলো, তোমার বেস্ট ফ্রেন্ডের নামই তো জানি না কি করে হাই বলবো। হাই শারমিন আপু, হাউ আর ইউ, আমি মুক্তা সন্দীপ থেকে বলছি, আমি তোমার নিউ ফ্রেন্ড, প্লিজ তুমি আমার SMSটা পড়ো। আচ্ছা এখন দেখি এখন কারা পাঠিয়েছে SMS, লাস্ট SMS কি এসছে। আপু আমি বিনা পাল, ABC রেডিও, আচ্ছা শুনি, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপু আমরা 3 ফ্রেন্ড বসে তাস খেলছি, আচ্ছা তাস খেলা কি খারাপ কিছু, তুষার ফ্রম মুন্সিগঞ্জ, তাসের অনেক ভালো খেলা আছে, সেগুলো ডেফিনেটলি ভালো, কিন্তু টাকা পয়সা দিয়ে যদি তাস খেলা সেটা আমার কাছে অন্তত ভালো না, আমার কাছে সেটা একেবারেই ভালো না। নিপা লিখেছে আপু শেষটুকু শুনিনি, কিভাবে তারা অপশক্তি দমন করলো একটু বলবে, এখন তো আর সময় নেই নিপা, তুমি একটু কষ্ট করে আগামীকালকে আমাদের ওয়েবসাইটে গিয়ে, সেখানে যে আর্কাইভ আছে সেখানে কুয়াশা যে আমাদের লেটেস্ট আজকের এপিসোডটা পাবে, তখন তুমি শুনে নিও, শেষটা শুনে নিও, প্রথম থেকে শুনে নিতে পারো, আবারও ভালো লাগবে তোমার। সুমন খান লেগে চাই শামিন আপু আপনার কণ্ঠ খুব সুন্দর, আই লাভ কুয়াশা, শামিন আপু অসাম, থ্যাংক ইউ। শাকিল বর্ষা আবারও লিখেছ, ধন্যবাদ। বিন্দু লিখেছে আপু খুব ভয়ঙ্কর। নিপা লিখেছে আপু শেষটুকু, আচ্ছা বলে দিলাম তো তোমাকে একটু আগে, কুয়াশা এটা কি লিখেছে এরশাদ খন্দকার চিটগাং থেকে, আপু আমি পাগল, সেটা কি কুয়াশার জন্য? সুমি লিখেছে এই তোমার কাছে বুঝছ, সাবধানে আমি জিন, বাবারে বাবা এসব কি কথা, ভয় দেখানোর কথা। আমি রিনি চিটগং থেকে বলছি, আমি আর আমার হাজবেন্ড কুয়াশা শুনলাম, খুব ভালো লাগলো শামিন আপু, আই লাভ কুয়াশা। আশিক জুবাইদ লিখেছে হাই শামিন আপু, কেমন আছো, আমার ভালোবাসা চৈতি থেকে হাই বলে দাও, হাই চৈতি। নিশি লিখেছে আপু ছায়াটা শামিন আপুর ছিল, হ্যাঁ কাজ নেই তো কোনো, শামিন আপু আমার রুমটা পুরাই অন্ধকার, ফ্যানের সাউন্ড ভূতের হাসির মতো লাগছে, সামিন লিখেছে এই কথা। বিল্লাল লিখেছে কিশোরগঞ্জ থেকে, শামিন আপু আপনি বাসায় যাবেন কি করে, ভয় ভয় করবেন না, আমি বাসায় যাব গাড়ি করে, সঙ্গে লোক থাকবে, অফিস থেকে আমাকে পৌঁছে দেয়। লোক থাকে, ড্রাইভার থাকে, ভয়ের কোনো কারণ নেই। বিপন লিখেছি, চিটাগং মেডিকেল কলেজ থেকে আসে আমিন আপু, আপনাকে শুনছি, খুব মজা লাগছে, আবার খুব ভয়ও লাগছে। থ্যাংক ইউ আপু। আশিক লিখ, আশিক এটা পড়লাম, স্নিগ্ধা তালতলা থেকে লিখেছে, আপু তুমি কেন আমার এস এম এস পড়ো না, একটু পড়ে দিলাম। মেসি লিখেছে, টুডে আই স্কেয়ার টু লিসেন দিস স্টোরি, প্লিজ রিড দ্য এস এম এস, পড়ে দিলাম। আর মমর আজকে জন্মদিন লিখেছে, আপু আজকে আমার বার্থডে বলে দাও সবাইকে। আজকে মমর জন্মদিন, মম তোমার জন্মদিন, তোমার জন্মদিনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আর নেপাল লিখেছে, আপু জানো আমি তোমার জন্য একটা গল্প লিখেছি হাতে, বাট তোমাকে পাঠাবো পাঠাবো বলেও আর পাঠানোর সময় হয়নি, হয়ে ওঠেনি। আমি গল্পটা পাঠাতে পাঠালে তুমি কি পড়ে শোনাবে? নিশ্চয়ই পড়ে শোনাবো, যদি আমাদের যে নিয়মগুলো আছে সেই নিয়মের সঙ্গে মেলে, আমরা বাছাই করে যদি দেখি তোমার গল্প পড়ে শোনানো যায়, নিশ্চয়ই পড়ে শোনাবো, ওয়াই নট। তো ঠিক আছে, সবাইকে বিদায় জানাচ্ছি, আজকে এখানে শেষ করতে হবে। কিন্তু যাবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেস, যেখানে তোমরা গল্প পাঠাতে পারো, স্ক্রিপ্ট পাঠাতে পারো। আমি আবার বলছি, kuasha@gmail.com, এখানে তোমাদের লেখা গল্প পাঠালে আমরা পড়ে শোনাবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবে, আর এবিসির সঙ্গেই থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট।
This track was downloaded from FusionBD.com.